88 হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখোজ্জে সিরিজের কাহিনী বড় মন্দিরের রাত।
এক এক সময় মনে হয় নিয়তি এবং মৃত্যু সমান্তরাল রেখায় দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে। সংসারের মায়ায় আচ্ছন্ন হয়ে থেকে আমরা ভুলে যাই যে এই প্রাণবায়ু ক্ষণস্থায়ী, পথের কোন বাঁকে ছদ্মবেশ ধারণ করে মৃত্যু অপেক্ষমান সে আমাদের আগে থেকে বোঝবার উপায় নেই। এমনই এক বজ্রপাতের মতো আছড়ে পড়া মৃত্যুর কাহিনী উঠে এসেছে আজ আমার বৈঠকখানায়। গিরি কৌরের মুখে চলন শুনে নিই সেই কাহিনী, বড় মন্দিরের রাত।
শুক্রবার অপরাহ্ন, পীরপুরের মাঠে আজ হাট বসে। মনসুর জোলা কাপড়ের গাঁটরি মাথায় নিয়ে সে পথ থেকেই হেঁটে ফিরছে। কয়েকটা দিন রোদে তাপে পথ চলা দায় হয়ে পড়েছে। বছরটা খরার, আকাশে মেঘ নেই, জলাশয়ের জল কমে এসেছে। মনসুর সামনে ছোট্ট একটা পুকুর দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। পথের ক্লান্তি খানিকটা ধুয়ে ফেলা দরকার। এরপর মাথার বোঝা নামিয়ে ও জলের দিকে নামল। তারপর চোখে মুখে জল ছিটিয়ে মাথা তুলে দেখল জলাশয়ের অপর প্রান্তে একদল মানুষ ছুটে চলেছে। লোকগুলো চলার হাবভাব ভালো নয়, এক নজরেই বোঝা যায় ওরা বিপদে পড়েছে। ওদের মুখ থেকে নির্গত উত্তেজিত কথাবার্তা এই পার পর্যন্ত এসে পৌঁছচ্ছে। দৃশ্যটা দেখে মনটা অস্থির হয়ে উঠল মনসুরের। ও স্থির চোখে তাকিয়ে দেখল ওদের, তারপর শূন্যে কথা ছুঁড়ে দিল,
তোমরা সব চললে কোথায়?
এতে বড় বিপদ ভায়া, সংবাদ পেলাম জমিদার শশী মুখুজ্জের নাকি শক্ত ব্যায়াম হয়েছে, কর্তামশাই পালঙ্ক ছেড়ে আর উঠতে পারছেন না। ভালো মানুষের এমন দুঃসংবাদ পাইয়ে সকলের মনটা হু করে কেঁদে উঠল, তাই গোটা গাঁ জমিদার বাড়ির পথেই চলেছি।
জমিদার শশী মুখুজ্জে সকালবেলা হাটে যাবার পথে তাকে যে নদী ঘাটে দেখলাম, আমার সঙ্গে হেসে কথা কইল, এরই মধ্যে না না এ ভালো কথা নয়।
কথাগুলো মনে মনে একবার আউড়ে নিয়ে মনসুরের কপালে ভাঁজ পড়ল। ও দ্রুত কাপড়ের মোচকা মাথায় তুলে নিয়ে বলল,
দাঁড়াও ভাই দাঁড়াও, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো।
এরপর আর থেমে থাকেনি মনসুর, পুকুরের পার ধরে ছুটে চলল মানুষগুলোর সঙ্গ নিতে। জমিদার বাড়ি পৌঁছে মনসুর দেখল সেখানে পা ফেলার জায়গা নেই। ভিড়ের মধ্যে একটা গরুর গাড়ি দেউড়ির সামনে এসে দাঁড়াল। দারোয়ান বাইরেটা দেখে নিয়ে ছইয়ের ভেতরে চেয়ে বিনয়ের সুরে বলল,
আর এগোনো যাবে না কবরেজ মশাই, দয়া করে আপনি এখানে নেমে পড়ুন, বাইরে তিল ধারণের জায়গা নাই, গরু দুটো এগোতে সাহস পাচ্ছে না একেবারে।
গিরি কবিরাজ ছইয়ের ভেতর থেকে বাইরে তাকিয়ে দেখল লোকে লোকারণ্য হয়ে আছে জমিদার বাড়ি। কেউ কেউ মাথায় হাত দিয়ে দালানের উপর বসে রয়েছে, কারো দুই হাত বুকের কাছে জড়ো করা, তবে মুখের অবস্থা কারোরই ভালো নয়। জমিদার শশী মুখুজ্জের গৃহের সামনে আশ্চর্য দৃশ্যটা লক্ষ্য করে গিরি কবিরাজ খানিকটা শঙ্কিত হল, তারপর নিচে নেমে বলল,
নিধিরাম, ও নিধিরাম, আরে যে গোটা গাঁ উঠে এসেছে জমিদার বাড়ি, বুঝি অমঙ্গল কিছু ঘটেনি তো?
নিধিরাম চোখ মুছতে মুছতে গরুর গাড়ি থেকে নামল, তারপর ওষুধের ঝাঁপি হাতে তুলে নিয়ে বলল,
কথাও সাজ ব্যাম হয়েছে, খবর কি আর সাবাধায় কবরেজ মশাই, কথাটা পাঁচ কাঠ হতেই সকালে ছুটে এসে প্রজাদের কর্তা সন্তানের মতন ভালোবাসেন, এই দুঃসময়ে ওরা তো আসবেই। আপনি আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে আসুন।
কথা শেষ করে নিধিরাম সিংহ দুয়ার ঠেলে ভেতরে ঢুকল। ওকে অনুসরণ করে চলল গিরি কবিরাজ। কয়েক পা এগোতেই পথ আটকে দাঁড়াল হালদার পাড়ার বৃদ্ধ নীলমণি হালদার। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বলল,
বাবা নিধিরাম, কর্তা মশাইয়ের কি খুব শক্ত ব্যামো হয়েছে বাবা?
নীলমণি হালদারের প্রশ্নের পর বেশ কিছু কৌতূহলী চোখ এগিয়ে এলো নিধিরামের দিকে। শোক বিহ্বল মানুষগুলো এবারে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। নিধিরাম বৃদ্ধ নীলমণির জলে ভেজা চোখের দিকে তাকিয়ে বলল,
কর্তা মশাই ভালো নেই খুলো, আমি কবরেজ রাখতে গেছিলাম, কিন্তু তুমি আবার এই শরীরে হালদার পাড়াতেই আসতে গেলে কেন?
কি বলছিস নিধিরাম, আসবো না? তিন পুরুষ ধরে আমরা জমিদার বাড়িতে মাছ দিয়ে আসছি, এ কি আজকের সম্পর্ক? জমিদার মশাই তো আমাদের কাছে মানুষ নন, দেবতা। তার কিছু হলে কবিরাজ মশাই, এখন আপনি একমাত্র ভরসা, আপনি কর্তাকে ভালো করে দেন, এতগুলো মানুষকে বিপদে ফেলবেন না, ভগবান আপনার মঙ্গল করবেন।
গিরি কবিরাজ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ভিড়ের মাঝখান থেকে চিৎকার ভেসে এলো। লেঠেল বংশী জনজোয়ার লক্ষ্য করে বলছে,
এইসব সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, পথ করে দাও, পথ করে দাও, ওই সরো এখান থেকে, কবরেজকে আসতে দাও, আসুন কবরেজ মশাই, আসুন আসুন, কই হে, আরে শিগগিরই আসুন, সকলে আপনার পথ চেয়ে এদিকে বসে আছে, কর্তার অবস্থা যে মোটেই ভালো নয়, মা জননী সেই সকাল থেকে কান্নাকাটি করছেন জানেন তো, আপনি আসুন দেখি, তাড়াতাড়ি আসুন, আস তাড়াতাড়ি আসুন।
গিরি কবিরাজ বংশীর কথা লক্ষ্য করে চাইল, ভিড় দুভাগে ভাগ করে ফেলেছে বংশী, আর দাঁড়ানো চলে না, জনবিথির মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে গেল গিরি কবিরাজ। কয়েক ধাপ ওঠার পর দালান, দালান পেরোলেই বাম দিকে পড়বে বৈঠকখানা। চৌকাট পেরিয়ে গিরি কবিরাজ দেখল ভেতরে উপস্থিতির সংখ্যা কম নয়। বৈঠকখানার পালঙ্কের উপরে চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন জমিদার শশী মুখুজ্জে। যতীন পাখার বাতাস দিচ্ছে। পণ্ডিত বিধুশেখর আচার্য মাথার কাছে বসে বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছেন। মাধব ঘোষ আর তার ভাই মথুর ঘোষ শশী মুখুজ্জের দুই পায়ে তেল মালিশ করছে। অদূরে পর্দার আড়ালে দাঁড়িয়ে মুখের উপরে শাড়ির আঁচল চাপা দিয়ে কাঁদছেন গিন্নিমা। স্তম্ভিত মুখমণ্ডলে দাঁড়িয়ে রয়েছে দাসদাসীরা। গিরি কবিরাজকে আসতে দেখে নায়েব মশাই ব্যস্ত হয়ে বললেন,
আসুন আসুন কবিরাজ মশাই আসুন, কর্তার হঠাৎ যে কি হল, বাড়িশুদ্ধ লোক একে বাড়ি দুশ্চিন্তায় পাথর বনে গেছে, মা ঠাকুরন তো এসব দেখে সামান্য জলটুকু দাঁতে ছোঁয়াননি, কেবল রাধা মাধবের মন্দির আর বৈঠকখানা ছুটে চলেছেন।
গিরি কবিরাজকে দেখে গিন্নিমা ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন,
অনেকদিন ধরে শরীরটা ঠিক নেই ওর, কাল রাতেও তেমন কিছু খাইনি, শরীর ভালো নেই বলছিল, আমি তো ভয় পেয়ে রাতে শহরে লোক পাঠালাম ছেলেকে ডাকবার জন্য।
ও ছোট কর্তাকে ডাক পাঠিয়েছেন, খুব ভালো করেছেন মা ঠাকুরন, অনেক লেখাপড়া হয়েছে, এখন সে ফিরে এসে বাপ ঠাকুরদার জমিদারি সামলাক তাহলেই হবে।
আজকাল আবার কোনো কথা শোনে না, বড্ড জেদ হয়েছে, মাসখানেক ধরে বলছি তোমার শরীর মোটেও ভালো যাচ্ছে না, একবার কবরেজ ডাকি, ও কেবল বলে চলেছে ওর কিচ্ছু হয়নি, আমি নাকি মিথ্যে দুশ্চিন্তা করছি, এই বয়সে দেখি এখনো হয়, কি বা এমন বয়স হয়েছে বলুন তো কবরেজ মশাই?
বটেই তো বটেই তো, কর্তা মশাইয়ের কতই বা বয়স, তবে আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি এসে গেছি যখন সব ঠিক হয়ে যাবে মা ঠাকুরন। আপনি বরং শরবত টরবত কিছু মুখে দেন, নইলে আবার পিতৃ পড়ে গিয়ে কেলেঙ্কারি বাঁধবে। আমি একা মানুষ, তখন কাজ চিকিৎসা আগে করব বলুন দেখি। হ্যাঁ,
এখন আমার গলা দিয়ে কিছু নামবে না কবরেজ বসাই, আপনি ওকে আগে দেখুন। আমি সেই থেকে রাধা মাধবের কাছে মাথা টুকে চলেছি, তবু ও চোখ খুলে চাইছে না, কথা কইছে না। হে ভগবান, তুমি কোন বাপের জানতে আওয়ায় দিলে গো।
এমন সময় দ্রুত পায়ে ঘরে ঢুকল পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য। ওর হাতে পূজাস্থলে তামার ঘটি। এরপর জমিদার শশী মুখুজ্জের মাথার কাছে পৌঁছে ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
কর্তা, রাধা মাধবের চরণামৃত এনেছি কর্তা, আপনি কিচ্ছু ভাববেন না, এক্ষুনি সব সেরে যাবে, সুস্থ হয়ে উঠবেন আপনি। দেখি দেখি মুখটা একটু খোলেন কর্তা।
কথা শেষ করে ক্ষীরোদ ফুল জল কাঁচা দুধ আর মিষ্টান্নপূর্ণ ঘটিটা শশী মুখুজ্জের মুখের কাছে ধরলেন। শশী মুখুজ্জে চোখ সামান্য খুলে চাইলেন, তারপর মাথাটা সামান্য তুলে হাঁ করে রইলেন। ক্ষীরোদ ভট্টাচার্য এক হাতে শশী মুখুজ্জের মাথাটা ধরে অন্য হাত কাত করে মুখের ভেতর রাধা মাধবের চরণামৃত ঢেলে দিলেন। তারপর শশী মুখুজ্জের মাথায় ও বুকে খানিক চরণামৃত বলিয়ে দিলেন। এরপর পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা গিন্নিমার দিকে চেয়ে বললেন,
আপনি আর কাঁদবেন না মা ঠাকুরুন, আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে। এই যে চরণামৃত দিলাম, এ অমৃত। আমি রাধা মাধবের কাছে কর্তার নামে সংকল্প করে পূজা করেছি, মানো তো রেখেছি। কর্তা সুস্থ হলে ঘটা করে পূজা হবে, মাঝগায় লোক অন্নভোগ গ্রহণ করবে। নাট মন্দিরে দাঁড়িয়ে কর্তা নিজের হাতে বস্ত্র দান করবেন, সব হবে, সব আগের মতোই হবে, আপনি কিচ্ছু ভাববেন না। কর্তা মশাই সুস্থ না হলে আমাদের বৈঠকখানা চলবে কিভাবে? হ্যাঁ, এখনো কত ঘটনা শুনবার বাকি রয়েছে কর্তার মুখ থেকে, মিলিয়ে নেবেন, এই ভট্টাচার্যের মুখের কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। হ্যাঁ,
ক্ষীরোদ ভট্টাচার্যর কথার মাঝখানে শশী মুখুজ্জে কাতর স্বরে বলে উঠলেন,
আমি ঠিক আছি, তোমাদের গিন্নিমাকে দুশ্চিন্তা করতে বারণ করো। রাধা মাধবের চরণামৃতর স্পর্শে খানিক সুস্থ বোধ করছি। তোমরা কেউ অকারণে চিন্তা করো না।
কথা শেষ করে ডান হাত উপরে তুলে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা গিন্নিমার দিকে ইশারা করলেন জমিদার শশী মুখুজ্জে। জমিদার শশী মুখুজ্জে চোখ খুলে কথা বলতেই খবরটা দাসদাসী মারফত বাইরে পৌঁছে গেল। সুসংবাদটা পেয়ে সকলের বুক থেকে যেন পাথর নামল। এরপর দ্বাররক্ষী ও লেঠেলরা জোর হাত করে প্রজাদের অনুরোধ করল ওরা যেন ফিরে যায়। দালান আর উঠোন খালি করা এক্ষুনি প্রয়োজন, কবিরাজের নির্দেশ। ভিড় কোলাহলে কর্তামশায় শরীরের অবনতি হতে পারে। পর মুহূর্তে প্রজারা আকাশের দিকে হাত জোর করে প্রণাম করল, কেউ কেউ শশী মুখুজ্জের সুস্থতার জন্য প্রার্থনা করল। তারপর জমায়েত জলের মতো গড়িয়ে দ্বার পেরিয়ে গাঁয়ের ভেতর ঢুকে পড়ল। গিরি কবিরাজ এবারে বৈঠকখানায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল,
আপনারা একটু সরে দাঁড়ান, কর্তামশাইকে আমার একটু দেখতে দিন।
কথাটা শোনামাত্র মাধব ও মথুর ঘোষ সরে গেল, বিধু শেখর আচার্য পালঙ্ক থেকে উঠে এলেন, কেবল যতীন পাখার বাতাস দিয়ে চলল। এরপর গিরি কবিরাজ শশী মুখুজ্জের কবজির কাছটা ধরে কিছুক্ষণ দাঁড়াল, তারপর মৃদু স্বরে বলল,
নাড়ি চঞ্চল, তা কথা আপনার হয়েছিলটা কি? হ্যাঁ,
তেমন কিছু না কবরেজ, আমি ভালোই আছি, শুধু শুধু।
কথা সম্পূর্ণ না করে শশী মুখুজ্জে উঠে বসবার চেষ্টা করলেন। ওকে থামিয়ে দিয়ে গিরি কবিরাজ বলল,
আপনি উঠবেন না, শুয়ে থাকুন, শরীর দুর্বল আছে।
উফ, তোমরা সকলে মিলে কি শুরু করেছো ভালো দেখি। বলছি তো আমি ভালো আছি, আর কিছু হয়নি
বলে আবার পালঙ্কে গা এলিয়ে দিলেন শশী মুখুজ্জে। গিরি কবিরাজ এবারে মাথা নামিয়ে শশী মুখুজ্জের বুকের উপরে কান চেপে রাখল কিছুক্ষণ, তারপর দুচোখ টেনে জিভও দেখল শশী মুখুজ্জের। এরপর গিন্নিমাকে লক্ষ্য করে বলল,
মা ঠাউরন, কখন থেকে উনি অসুস্থ বোধ করছেন?
গিন্নিমা কিছু জবাব দেওয়ার আগে নায়েব এগিয়ে এসে বললেন,
বেলা দ্বিপ্রহর থেকে কবিরাজ মশাই।
তা হঠাৎ করে কি সমস্যা হয়েছিল?
অনিয়ম, ঘোর অনিয়ম কবিরাজ মশাই। আজকাল উনি সময় মতো খান না, সর্বক্ষণ জমিদারি আর প্রজা কল্যাণের চিন্তা, এতেই দেহে কালি পড়েছে। সেসব থেকে রেহাই মিললেও বৈঠকখানা থেকে ওর মুক্তি নেই। সন্ধে নামলেই ওর আসরে বসা চাই, তখন আর সময় জ্ঞান থাকে না। আজও এই শরীর নিয়ে তেতে পুড়ে এসে বৈঠকখানায় বসেছেন। অন্দরমহলের ওর কোনো খেয়াল থাকে না। আমি রোজ বারণ করেছি, এত কথা কওয়া শরীরের পক্ষে ভালো নয়, কাজকর্ম সেরে খানিক বিশ্রাম নাও। ওরও একগুয়ে মানুষ, ওই বৈঠকখানায় হয়েছে ওর কাল।
গিন্নিমার প্রধান্বিত অবস্থার কথাগুলো শুনে মাথা নত করে দাঁড়াল বৈঠকখানার সকলেই। যতীন পাখা নামিয়ে রেখে ভীত সন্ত্রস্ত মুখে বাহির দ্বারের কাছে গিয়ে দাঁড়াল। মথুর ঘোষ এবং তার দাদা মাধব ঘোষ ও বিধুশেখর আচার্য জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে একে অপরের মুখ চাওয়াচাবি করল। বিষয়টা ভালো লাগল না শশী মুখুজ্জের। তিনি সাময়িক উত্তেজনায় মাজা পর্যন্ত উঠে বসে পড়লেন, তারপর কপালে বিরক্তির দেখা ফুটিয়ে বললেন,
আহ, এসব কি হচ্ছে? এ সময় অতিরিক্ত কথা বলবার কি প্রয়োজন আছে? আর আমার অসুস্থতার সঙ্গে তুমি বৈঠকখানাকে জড়িয়ে ফেলছো কেন?
আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। আমি অনুমান করেছিলাম একদিন তোমার শরীর জবাব দেবে, আজ তাই হল। তোমার যথার্থ খাদ্য এবং বিশ্রামের প্রয়োজন আছে। কাছারিতে সমস্ত দিন হাড় ভাঙা খাটুনি, তারপরে গা সে গা, সাহেব বাড়ি, শহরের আদালত যাওয়া, এসব তো লেগেই আছে। ফিরে এসে বিকেল থেকে রাত পর্যন্ত বৈঠকখানায় বসে অযথা কথনে শরীরের উপর প্রভাব পড়ে না ভাবছ? আজ থেকে বৈঠকখানার আসর বন্ধ। শরীর সুস্থ রাখতে হলে তোমাকে বৈঠকখানা বন্ধ রাখতে হবে।
গিন্নিমায়ের শেষ কথা দুটো বৈঠকখানার দেয়ালে ঠোক্কর খেয়ে উপস্থিত সকলের কানেই যেন আঘাত করল। পণ্ডিত বিধুশেখর আচার্য মাথা নিচু করে দাঁড়ালেন। ছোট হয়ে এলো পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্যর মুখটা। যতীন, মাধব ও মথুর ঘোষ এরা প্রত্যেকেই জমিদার মশায়ের অসুস্থতার জন্য মনে মনে নিজেদের দায়ী করে ফেলেছে। গর্জে উঠলেন শশী মুখুজ্জে,
তোমাকে এর আগেও বলেছি, অকারণে বৈঠকখানা সম্বন্ধে বিরূপ মন্তব্য করবে না, করবে না। তুমি হয়তো জানো না যে বৈঠকখানা আমার সকল ব্যাধির ঔষধ। বৈঠকখানায় আসলে আমার শরীর মনের সমস্ত ক্লান্তি দূর হয়, আমি অপার্থিব শান্তি অনুভব করি। তাছাড়া প্রজাদের বর্তমান অবস্থাও এই বৈঠকখানায় উপস্থিত সকলের মাধ্যমেই আমার কাছে এসে পৌঁছয়। সুতরাং বৈঠকখানার গুরুত্ব আমার কাছে অসীম। অবশ্য তুমি এসব বুঝবে কেন?
এইখানেই থামতে হল শশী মুখুজ্জিকে, কারণ নায়েব মশাই এগিয়ে এসে হাত জোড় করে বলল,
আপনি শান্ত হন কর্তা, উত্তেজিত হবেন না, আমি ক্ষমা প্রার্থী। আপনার কথার মাঝখানে আমাকে কথা বলতে হল, কিন্তু উপায় ছিল না। আপনি এভাবে উত্তেজিত হয়ে কথা বললে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, তখন কবিরাজ মশাই চিকিৎসা করবেন কিভাবে?
শশী মুখুজ্জে থামলে নায়েব মশাই এগিয়ে গেল গিন্নিমার কাছে, তারপর হাত জড়ো করে বলল,
অপরাধ নেবেন না মা ঠাকুরন, আপনি অন্দরমহলে যান। আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা সকলে তো রয়েছি, কবিরাজ মশাই রয়েছেন, সেরকম বুঝলে আপনাকে খবর দেব। আপনি ভেতরে যান। জলস্পর্শ করুন। কর্তা মশাই তো সামান্য সুস্থ বোধ করছেন।
কথা শেষ করেই নায়েব মশাই দাসীদের ইশারা করল। পরক্ষণে দুজন দাসী নিন্নিমাকে অন্দর মহলে নিয়ে গেল। এদিকে শশী মুখুজ্জে ক্রোধ সংবরণ করার প্রয়াসে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লেন। তারপর শরীরে সামান্য স্বস্তি এলে বললেন,
কই হে নিধিরাম, বকুলতলা কুয়ো থেকে এক ঘটি জল নিয়ে দেখি, বড্ড তেষ্টা পেয়েছে রে।
আদেশ পাওয়া মাত্র নিধিরাম ছুটে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল। তারপর জল হাতে করে ফিরলে শশী মুখুজ্জে জল পান করে তৃপ্ত হলেন। দুই হাত মুখের উপর বুলিয়ে ঘাম মুছলেন। দৃশ্যটা দেখে পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য যতীনকে বললেন,
যতীন, আরে গেলে কই? বলি কর্তা মশাইকে বাতাস করো, কর্তা যে ঘেমে নিয়ে এক হলেন।
যতীন আবার পাখার বাতাস শুরু করল। এদিকে গিরিকবিরাজ অধৈর্য হয়ে পড়েছে।
কি ঘটেছে সেইটাই তো জানতে পারলাম না এতক্ষণ, চিকিৎসা করি কি করে বলো দেখি।
আমি বলছি কবিরাজ মশাই, কাল বেলার দিকে কাছাড়িতে খবর এলো রতনপুরের কৃষকরা নাকি এবারে খাজনা দিতে পারবে না, গায়ে নাকি মড়ক লেগেছে, ঘরে ঘরে মায়ের দয়া হয়েছে, গ্রামবাসী মাসিতলার পূজা দিয়েও মড়ক কাটাতে পারেনি, জোয়ান মরুদরা কোনো মতে রক্ষা পেলেও শিশু আর বৃদ্ধরা মরছে খুব, মরা ফেলবার লোক পর্যন্ত নেই। খবরটা কর্তার কানে পৌঁছানো মাত্রই তিনি তো রতনপুর যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, ও ব্যাধি মারাত্মক, প্রাণঘাতী। সেসব জানবার পর কর্তা ঠিক করলেন গ্রামে প্রবেশ করবেন না, বাহির বাহির মানুষগুলোর খবর নিয়ে ফিরে আসবেন, সেরকম হলে সঙ্গে করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবেন। তাই আজ ভোরবেলা কর্তা রতনপুর বেরিয়েছিলেন, সঙ্গে ছিলাম আমি আর লেঠেল বংশী, বেশি লোক নিলেন না কারণ রোগের ভয় ছিল। যাত্রা শুরুর সময় কর্তা গায়ের মানুষগুলোর জন্য উদ্বিগ্ন থাকার কারণে কিচ্ছু মুখে দিলেন না, এমনকি বেলা দিক প্রহর পর্যন্ত পেটে সামান্য দানা পড়েনি। পালকি চলেছে তো চলেছে, কুসুমপুর পৌঁছে পালকি আর এগোল না। কাহারেরা পালকি নামিয়ে রণভঙ্গ দিলে, বললে,
আমাদের মাফ করেন হুজুর, ঘরে ফেলি মেয়ে আছে, ও খুব খারাপ অসুখ, ওতে মানুষ পাশে না, আমরা হইলাম গরিব মানুষ, আমাদের এশিয়ারাই কোনো ঠিক হইব না, আমরা যাইতে পারবো না, আমাদের মাফ করেন, মাফ করেন হুজুর।
যাত্রা শুরুর থেকেই ওরা রতনপুর গায়ে ঢুকবে না বলেছিল, আমরাও গায়ে ঢুকবো না ভেবেছিলাম, কিন্তু এভাবে এত দূর কুসুমপুরে নামিয়ে দেবে ভাবতে পারিনি। ওদের বেশি টাকার লোভ দিয়েও কাজ হল না, বংশী ভয় দেখিয়েও রাজি করতে পারল না। অগত্যা পালকি রেখে হাঁটা পথ ধরলেন কর্তা। চড়া রোদে অনেকটা পথ হেঁটে আসবার পর আমরা নদীর ধারে এসে পৌঁছালাম, নদীর ওপারটায় রতনপুর। এরপর নৌকায় পা রেখে কর্তা বুকে হাত রেখে বসে পড়লেন, বললেন,
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথার ভিতরটা কেমন করছে।
সঙ্গে সঙ্গে আমি আর বংশী নদী থেকে জল তুলে কর্তার মাথায় ঢাললাম। কর্তা চোখ বুজে রইলেন আর কথা বললেন না। এরপর আমরা আর রতনপুর গেলাম না, নৌকা করে জিনিসপত্র সব রতনপুর পাঠাবার ব্যবস্থা করলাম। তারপর মাঝে আমাদের কয়েকটা ঘাট পেরিয়ে নিয়ে গেল। শেষ পাড়ে উঠে গায়ের লোকজন ডেকে গরুর গাড়ির ব্যবস্থা করা হল, ওতে চড়েই আমরা ফিরে আসি। তবে পথে কর্তা একবারও চোখ খোলেননি, কেবল শূন্য দৃষ্টি নিয়ে চেয়েছিলেন উপর দিকে।
ও কিছু না কবরেজ, বয়স তো আর কম হল না, তারপর উদার শূন্য অবস্থায় রৌদ্রে পদচালনাটা একটু বেশি হয়ে পড়েছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এখন ঠিক আছি, আমার ওষুধপত্র লাগবে না, এক্ষুনি আসনে বসলেই সব ঠিক হয়ে যাবে। আপনি এখন আসুন।
কবরেজ মশাই, আপনি কর্তার কথা শুনবেন না তো, কড়া দেখে ওষুধ দিয়ে যান। এর আগেও বৈঠকখানায় কথা বলতে বলতে কর্তার শরীর খারাপ হয়েছে, আমি নিজে দেখেছি, সবাই দেখেছে।
হ্যাঁ হ্যাঁ, আপনি ওষুধ দিয়ে যান।
ওষুধ তো দেবই, তার প্রয়োজন আছে, কিন্তু কর্তার যা শরীরের অবস্থা, ভীষণ ধকল গেছে। সেসব বিবেচনা করে মা ঠাকুরানের কথা মতো বৈঠকখানা কিছুদিনের জন্য বন্ধ রাখলে হয় না?
মন মানবে না এ গোবরেজ, আসর বন্ধ হলে আমি আরো জরাগ্রস্ত হয়ে পড়ব। আচ্ছা বেশ, আপনি বরং আপনার ওই জড়িবুটির ঝাঁপি খুলে কয়েকটা বড়ি আমাকে খাইয়ে দিন, কড়া কড়া বড়ি। আর খাদ্য তালিকায় সুখাদ্য ছেড়ে অখাদ্য জুড়ে দিন, আমি সব মানতে রাজি আছি। কিন্তু বৈঠকখানায় শশী মুকুর যে বসবে না, হে সম্ভব নয়। শরীরে যাই হোক, মনকে বেঁধে রাখলে চলবে না, অন্তরে বাতাস দিয়ে যেতে হবে নিয়মিত, তবেই তো মন সতেজ থাকবে। বৈঠকখানায় বসলে আমার মন পুষ্টি পায়, কবরেজ মশাই, ওরস থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। ওরা গল্প করতে না এলে বিকেলবেলায় বৈঠকখানায় শূন্য ঘরটা আমাকে গিলে খেতে আসবে। শশী মুখুজ্জের বৈঠকখানা বন্ধ হলে আমার সঙ্গে সঙ্গে অনেকেই মনমরা হয়ে পড়বে। তখন কত মানুষকে ঔষধ দিয়ে তুমি সুস্থ করবে কবরেজ?
গিরি কবিরাজ আর কথা বাড়াল না, ওষুধের ঝাঁপি খুলে বসল। তারপর নিধিরামকে বলল,
শোন, পুরনো ঘি আর মধু সংগ্রহে থাকলে নিয়ে আয়।
নিধিরাম সেসব এনে জড়ো করতে বেশি সময় নেয়নি। এরপর গিরি কবিরাজ নানান রকম চূর্ণ ও জড়িবুটির সঙ্গে মধু আর ঘি মিশিয়ে ঔষধ প্রস্তুত করল। তারপর নিয়ম মাফিক সেসব সেবন করার পর শশী মুখুজ্জে শক্ত হয়ে উঠে বসলেন। তার মুখের উপর ছেয়ে থাকা ক্লান্তি ভাবটা এখন আর নেই। নিজেকে তরতাজা অনুভব করে শশী মুখুজ্জে খোলা জানলা দিয়ে বাইরে তাকালেন। সবেমাত্র সন্ধে তারা দেখা দিয়েছে, রাত তেমন বাড়েনি। এরপর ঘরের মধ্যে দৃষ্টি ফিরিয়ে এনে বললেন,
কই হে আজ সব চুপ কেন? বলি আসরে কথা বলবার মতো কি কেউ নেই?
আজ আসর বসবে কর্তা।
কেন বসবে না? আমি তো দিব্যি আছি, আমার শরীর সুস্থ। এবার মনটাকেও তো খানিক নীরব করবার প্রয়োজন আছে নাকি? কি কবরেজ মশাই, তাই তো?
বটেই তো।
আচ্ছা কবরেজ মশাই, আপনি তো এতকাল দেহে চিকিৎসা করে এসছেন, আপনি কি আজ আমাদের সকলের মনের চিকিৎসা করতে পারবেন? অর্থাৎ এই বৈঠকখানায় উপস্থিত সকলকে একটি কাহিনী শুনিয়ে সকলের মনকে পরমায়ু প্রদান করতে পারবেন?
কাহিনী? না না না, কাহিনী আমি শোনাতে পারব না, আমি সুকথক নই। তবে এই মুহূর্তে একটি বাস্তব ঘটনা আমার স্মরণে এসেছে, আপনারা যদি অনুমতি দেন তো সেইটা আমি শোনাতে পারি।
তাই হোক তাই হোক, বাস্তব অভিজ্ঞতাই আমরা শুনব, কি বলো তোমরা?
জমিদার শশী মুখুজ্জের বক্তব্যে সকলে সহমত পোষণ করল। এরপর গিরি কবিরাজ বলতে শুরু করল,
অনেক কাল আগের কথা, কবিরাজ হিসেবে আমার তখন সবে একটু নাম ডাক হতে শুরু করেছে। সময়টা ছিল হেমন্ত ঋতুর পাতা ঝরার সময়, ঠান্ডা সবে নামতে শুরু করেছে। ওই সময়টা রোগ ব্যাধির সমস্যা বাড়ে, এর উপর দিন তিনেক বৃষ্টিপাতের কারণে পরিবেশ একেবারে স্যাঁত স্যাঁতে। সন্ধ্যা সবে নেমেছে, দিনের আলো এখনো ফুরিয়ে যায়নি, পশ্চিম দিকে সামান্য জেগে আছে, জলো বাতাস বইছে বাইরে, সামান্য শীত শীত ভাব লেগে রয়েছে। আমি দরজা হেঁটে ঘরেই বসে রয়েছি, ঘরে রেডি তেলে প্রদীপে কর্পূর পুড়তে দিয়েছে। কর্পূর পোড়ার গ্রানে দৈহিক নানান উপকার মেলে। স্ত্রী বাপের বাড়ি গিয়েছে, দিন সাথে খোলো, একাই আছি, কাজকর্ম তেমন নেই, অবসর সময়। তাই আচার্য শ্রীভদ্রের কবিরাজি বিদ্যের পুস্তকখানা প্রদীপের আলোয় মেলে ধরে পড়ছি। এমন সময় সদর দরজায় টোকা পড়ল। প্রথমটা আমি গুরুত্ব দিই, দরজায় হাওয়ায় ধাক্কা লেগে এমন শব্দ হামেশাই হয়, তাই দরজার দিকে আর ভ্রুক্ষেপ করলাম না, মনোযোগ সহকারে পুস্তকে চোখ রাখলাম। দ্বিতীয়বার শব্দ এলো দরজার বাইরে থেকে, মনে হলো আমার নাম ধরে কেউ ডাকছে দরজার ওপার থেকে। সেই সঙ্গে ঘন ঘন দরজায় আঘাত পড়তে থাকল। শেষে নিরুপায় হয়ে আলো হাতে দরজা খুলে দাঁড়ালাম। তারপর চৌকাঠে পা রাখতেই দেখলাম একজন মাঝবয়স্ক লোক হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। লোকটার উচ্চতা বেশ ভালোই, স্বাস্থ্য উন্নত, পোশাকের ওপর দিয়ে পেশি বোঝা যাচ্ছে, এক কথায় মুগুর ভাঁজা দেহ, মাথা ভর্তি এলোমেলো চুল, মুখে কাঁচা পাকা দাড়ি গোঁপ ছড়িয়ে আছে, পরনে সাধারণ পোশাক, গলায় কাপড়ের টুকরো জড়ানো। আমাকে বাইরে আসতে দেখে লোকটা নরম গলায় বলে উঠল,
আমরা মারডাঙ্গা গাঁ থেকে আসছি কবরেজ মশাই।
কথাটা শোনার পর আমি লোকটার পেছনে তাকালাম, দেখলাম ও একা নয়, বাইরের উঠোনে দরমার বেড়ার পেছনে জনা দুয়েক লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের শরীর স্বাস্থ্য আগের লোকটার থেকে উন্নত। এরপর আমার মুখের উপর ফুটে ওঠা প্রশ্নচিহ্ন লক্ষ্য করে লোকটা বলে উঠল,
আমার নাম শিবপ্রসাদ দলুই, আমার ভাই ভবানী প্রসাদের খুব শক্ত ব্যায়াম হয়েছে কবরেজ মশাই, দিন পনেরো হলো বিছানা ছেড়ে একদম উঠতে পারছে না, কবরেজ হাকিম সব দেখিয়েছি কোনো ফল হয়নি, শেষে ওই আপনার সন্ধান পেয়ে এখানে এসেছি, আপনি আমার শেষ ভরসা কবরেজ মশাই, ভাইয়ের কিছু হলে ওর পরিবারটা একেবারে ভেসে যাবে, দয়া করে আপনি চলুন চলুন দয়া করে।
শিবপ্রসাদের চোখে মুখে আসন্ন বিপদের আঁচ আমি পেয়েছিলাম, সেই সঙ্গে ভাইয়ের প্রতি তার ভালোবাসার টানও অনুভব করছিলাম। অত বড় মানুষটা হাত জোড় করে কাকুতি মিনতি করছে দেখে কষ্ট হচ্ছিল আমার। পেশায় কবিরাজ যখন, মানুষের জীবনের প্রতি আমার বড্ড মায়া, তাছাড়া এ তো আমার কেবল রোজগারের রাস্তা নয়, মানুষের সেবাও বটে। এ পেশায় আসার পর আমি এটা বুঝতে পেরেছিলাম যে মৃত্যু পথযাত্রী মানুষকে ফিরিয়ে আনার মধ্যে অদ্ভুত এক ভালো লাগা আছে। সাত পাঁচ ভেবে আমি শিবপ্রসাদকে বললাম, আমার সন্ধান তুমি পেলে কোথা থেকে? শিবপ্রসাদ চোখের জল মুছে বলল,
ভট্টপাড়ার বামুন ঠাকুর বললেন, বাইয়ের কল্যাণে ঘরে পুজো রেখেছিলাম যে, তো হোমযোগ্য সেরে ভরচাঁদ মশাই আমাকে আপনার কথা বললেন, তার মুখেই শুনলাম আপনার চিকিৎসাবিদ্যার হাত যশ বেশ ভালোই, জমে মুখ থেকেও নাকি আপনি মানুষকে টেনে এনেছেন, আপনি গেলে আমার ভাইটা ভেসে যাবে কবরেজ মশাই।
কি হয়েছে তোমার ভাইয়ের?
আগে দিন পনেরো ধরে জ্বর ছিল, এখন রক্ত বমি করছে, ওকে দিকে তাকানো যাচ্ছে না, দিন দিন শুকে কাটা হয়ে যাচ্ছে একেবারে, ওষুধপত্রতে কাজ দিচ্ছে না কবরেজ মশাই, কিছু করা যাচ্ছে না।
এরপরেও শিবপ্রসাদ আরো কিছু বলেছিল হয়তো, আমি শুনিনি, কারণ আমার তখন চিন্তা হচ্ছিল ওর ভাই ভবানী প্রসাদের জন্য। সত্যি কঠিন ব্যায়ামও বাঁধিয়েছে সে, সময় মতো সঠিক মাত্রার ওষুধ না পড়লে মৃত্যু অনিবার্য। তবে ওকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে আমাকে ওখানে দিন পাঁচেক থাকতে হতে পারে, খরচাও অনেক। তাই আগে ভাগেই শিবপ্রসাদকে সমস্ত কথা গুছিয়ে বললাম। সব শুনে শিবপ্রসাদ জবাব দিল,
আগে আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না কবরেজ মশাই, উপযুক্ত পারিশ্রমিকও দেব। আমি গায়ের মোড়ল, যা বলবেন সব ব্যবস্থা করে ফেলবো। দয়া করে আর দেরি করবেন না, আপনি সঙ্গে চলুন।
সবই তো বুঝলাম, কিন্তু মরা ডাঙা গাঁ তো আর এখানে নয়, এতটা পথ, রাতও নেমেছে, যাবো কিসে?
ও নিয়ে আপনি ভাববেন না, সঙ্গে পালকি আছে।
শিবপ্রসাদের কথা শেষ হতেই ও পেছনে তাকাল, সঙ্গে সঙ্গে দেখলাম উঠোনের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা মশাল জ্বালল। সেই আলোয় নজরে পড়ল আমার সীমানা দেয়া বেড়ার পাশেই পালকি নামানো আছে, এতক্ষণ টের পাইনি, তাই অসুবিধের কিছু রইল না। শিবপ্রসাদকে অপেক্ষা করতে বলে বললাম, তুমি একটু দাঁড়াও, দিন কয়েকের বিষয় যখন আমার কিছু জরুরি জিনিসপত্র নেবার আছে, তাছাড়া তোমার ভাইয়ের যা ব্যাধি শুনলাম, কখন কোন ওষুধের দরকার পড়ে, তাই সবকিছুই আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে ভাই, আমাকে একটু সময় দাও।
শিবপ্রসাদ আমার কথা শুনবার পর নতমস্তকে প্রণাম সেরে বলল,
ঈশ্বর আপনার মঙ্গল করুন কবরেজ মশাই, আপনি পরম দয়ালু মানুষ, আপনি চাইলে গোজগাছের জন্য আমরা হাতে হাতে সাহায্য করতে পারি। হ্যাঁ, করে দেব।
তার দরকার হবে না, আমি নিজেই ব্যবস্থা করে ফেলব, তোমরা কেবল মাধবার ব্যবস্থা করো। হ্যাঁ,
শিবপ্রসাদ মাথা নাড়িয়ে সায় দিল, আমিও কথা শেষ করে কাজে লেগে পড়লাম। তোরঙ্গে আমার ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বাইরে এলাম, সঙ্গে রইল ওষুধের ঝাঁপি আর একটা কাপড়ের পোটলা, যাতে পথের জন্য কিছু শুকনো খাবার রয়েছে। এরপর আমাকে ঘরদোর বন্ধ করতে দেখে শিবপ্রসাদ এবং বাকি দুজন লোক আমার জিনিসপত্র সব তুলে নিয়ে গেল, তারপর পালকির মাথায় শক্ত করে বাঁধল তোরঙ্গ ও পোটলাটা। আমি কেবল ওষুধের ঝাঁপিটা কোলের উপর নিয়ে পালকির ভেতরে বসলাম। অনেকটা পথ যেতে হবে সেই বিষয়ে মানসিক প্রস্তুতি আমার নেওয়া ছিল। এরপর দুজন কাহার পালকি তুলে হেঁটে চলল, মশাল হাতে আগে আগে হেঁটে চলল শিবপ্রসাদ। কিছু দূর যাওয়ার পর আমি পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে বাইরেটা দেখলাম, গাঁ ছাড়িয়ে এসেছি অনেকক্ষণ, এখন বাঁধের ওপর দিয়ে পালকি চলেছে, একদিকে নদী অন্যদিকে বন, অপূর্ব দৃশ্য। রাত তখন গাঢ়, আকাশের চাঁদ চেয়ে আছে মাটির দিকে, উজ্জ্বলতা ঠিকরে পড়ছে চতুর্দিকে, কাহারদের ঘর্মাক্ত শরীরে পিছলে যাচ্ছে চাঁদের আলো। আমি কৌতূহল বশত শিবপ্রসাদকে লক্ষ্য করে বললাম,
বলছি পৌঁছাতে কতক্ষণ লাগবে?
আগে তা শেষ রাত হবে কবরেজ মশাই, মাঝপথে সামান্য জিরিয়ে না নিলে এতটা পথ একেবারে চলা সম্ভব নয়।
তা তো বটেই। আমি পালকির ভেতরে মাথা ঢোকালাম, তারপর ভেতর থেকেই শুনলাম সামনের কাহারের সঙ্গে শিবপ্রসাদের কয়েকটা কথা হচ্ছে, ওরা পথ ছোট করবার প্রয়াসে দিক বদল করতে চাইছে। কিছুক্ষণ আলোচনার পর দেখলাম পালকি ঘুরল। আমি জিজ্ঞাসা করলাম,
এ কি পালকি ঘোরালে কেন?
সময়ের বড় অভাব কবরেজ মশাই, তাই পথ বদল করলাম। এই পথে চললে শেষ রাত পর্যন্ত সময় লাগবে না, মাঝরাতেই পৌঁছে যাব। এই তো প্রথমে কুসুমখোলার মাঠ, তারপর জোড়া দিঘি, তারপর খানিকটা জঙ্গল পেরোলেই মরাডাঙ্গা গাঁ এসে পড়বে। আপনি বিশ্রাম করুন কবরেজ মশাই।
শিবপ্রসাদ আমাকে যেভাবে বোঝালো তাতে পথ কষ্ট কিছুটা কমবে, বললাম,
বেশ তাই চলো। আচ্ছা, তোমাদের গায়ের নাম মরাডাঙ্গা কেন বলতে পারো?
বাপ ঠাকুরদার মুখে শুনেছি কবেজ মশাই, তারাও কারো না কারো মুখে শুনেছে। আমাদের গাঁয়ের উপর দিয়ে নাকি অনেককাল আগে ভৈরবী নদী বইত, তখন সেখানে জল ছাড়া কিচ্ছু ছিল না। কালে কালে নদী ওদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আরো পশ্চিমে সরে যায়, তারপর নদীর জল মরে সেখানে ডাঙা জেগে উঠেছিল, এই কারণেই গাঁয়ের নাম মরা ডাঙা।
বলো কি এসব সত্যি?
নিজের চোখে তো দেখিনি, বাপ ঠাকুরদা যা বলেছে তাই মেনে এসেছি। তবে সেখানে মাটি খুঁড়লে এখনো ঝিনুকের খোল ওঠে কবির মশাই।
তাহলে তো সত্য কথা,
সাক্ষী আছে যখন তখন সত্যিই বটে।
এরপর পালকি কুসুম খোলার মাঠে এসে পৌঁছাল। খোলা প্রান্তর পেয়ে কাহারেরা হন হন করে পালকি ছুটিয়ে নিয়ে চলল। পালকির দুলুনিতে দুই পাশের পর্দা সরে গেলে মুক্ত আকাশ আমার চোখে পড়ছিল। তারা ভরা আকাশের নিচে পালকি চড়ে ভেসে চলেছি, দূরে অন্ধকার গাঢ় হয়ে আছে, সমস্ত কিছুই ছন্দে চলছিল, কিন্তু এরপরেই এলো বিপত্তি।
কি বিপত্তি?
জমিদার শশী মুখুজ্জে ঘটনার মাঝখানে কথা বলবার কারণে আজ আর যতীনকে ধমক দিলেন না। তিনি বালিশে ঠেস দিয়ে বসে কাহিনী শুনে চলেছেন। আলবোলার নলটা হাতের মুঠোর মধ্যে পাওয়ার জন্য ছটফট করছিলেন বটে, কিন্তু সে অসম্ভব। শরীর নিয়ে এই পর্যন্ত যে ধকল গেছে তাতে আর তামাক সেবন চলে না। স্বয়ং গিরিকবীরের যখন বসে রয়েছেন তার সামনে ওসব খাওয়া আরই চলে না। আজ উপস্থিতির কাছে বৈঠকখানাও যেন ছোট হয়ে পড়েছে। প্রতিদিনের উপস্থিতির সঙ্গে কিছু বাড়তি লোকও রয়েছে। চাকর নিধিরাম আজ শশী মুখুজ্জের সঙ্গ ছাড়েন। নায়েব মশাই সকাল থেকেই জমিদার শশী মুখুজ্জের কাছাকাছি আছেন। এছাড়াও বেশ কিছু দাস দাসীও পা মুড়ে বসেছে দরজার সামনে। গিরি কবিরাজ আবার কথা বলা শুরু করলেন।
আচমকা মড়মড় শব্দ কানে এলো আর আমি পালকি শুদ্ধ আছড়ে পড়লাম মাটিতে। তারপর আমি কিছু বোঝবার আগেই দেখলাম কাহারেরা ধরাধরি করে আমাকে কাত হয়ে পড়ে থাকা পালকির ভেতর থেকে টেনে বার করছে। আমার চোখে মুখে বিস্ময়, কেন আছড়ে পড়লাম বুঝে উঠতে পারিনি। বাইরে বেরিয়ে প্রশ্ন করলাম, এই কি হলো? শিবপ্রসাদ জীব কেটে তার দুই কান মর্দন করে বলল,
মার্জনা করবেন কপিল মশাই, মার্জনা করবেন, পালকি হাতলটা নাই, ভেঙে গেছে।
এবারে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম একজন কাহারের হাতে পালকির ভাঙা হাতলের ডান্ডা, দ্বিতীয় কাহারটি বলে উঠল,
বহুত পুরানো পালকি, তারপর মাথায় বোঝাতে বিষে সহ্য করতে পারিনি কৌরেজ মশাই।
নিচে তাকিয়ে দেখলাম পালকি মুখ থুবড়ে পড়ে রয়েছে, তার তলায় চাপা পড়ে আমার খাবারের পুঁটলি ফেসে গিয়েছে, সংগ্রহের সমস্ত শুকনো খাবার জঙ্গলে পড়েছে। বুঝলাম আজ রাতটা উপবাসেই কাটাতে হবে। ভাগ্যিস ওষুধের ঝাঁপিটা আমার কাছে ছিল, ওটা অক্ষত আছে। তোরঙ্গের অবস্থা আমি জানি না, টের পেলাম বিপদ ভালোই। এরপর ওদের সকলের দিকে লক্ষ্য করে বললাম,
তা পালকি গেছে সে না হয় বুঝলাম, কিন্তু এখন উপায় কি? এতটা রাস্তা যাব কিভাবে? রাত্রি কাল অন্য কিছুর ব্যবস্থা করাও তো অসম্ভব।
কিছু একটা ব্যবস্থা তো হবেই। আপনি আপনি আমার অবস্থাটা একবার ভাবুন। হ্যাঁ, ভাই মৃত্যুর সঙ্গে লড়ছে আর আমি মাঝপথে বিপদে পড়ে গেলাম, মাথার ভেতরে সব উলট পালট হয়ে যাচ্ছে একেবারে।
কাহারেরা দূরে তাকিয়ে দেখল, তারপর একজন হাতের ইশারা করে বলল,
ওই যে দূরে আলো জ্বলছে ওইদিকে গেরাম আছে, আমরা ওই পালকি সরাবার ব্যবস্থা করছি, আপনারা একটু অপেক্ষা করেন।
কথা শেষ করে দুজনে মিলে তোরঙ্গ ও কাপড়ের পোটলাটা পালকির থেকে খুলে আলগা করে রাখল।
তারপর ভাঙা পালকি কোনো মতে দুজনে ঘাড়ে তুলে আলোর উৎস লক্ষ্য করে এগিয়ে গেল। আমি আর শিবপ্রসাদ জিনিসপত্র আগলে রেখে দাঁড়িয়ে রইলাম। মন ভেঙে গিয়েছিল আমার, শরীরও সঙ্গ দিচ্ছিল না। এই ফাঁকা প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে অসহায় মনে হচ্ছিল নিজেকে। অধৈর্য হয়ে তোরঙ্গের উপরে বসলাম। শিবপ্রসাদ আমাকে ছটপট করতে দেখে বলল,
এখানে অপেক্ষা করাটাই ভুল হল, বরং ওদের সঙ্গে গেলে ভালো হতো, গ্রামে পৌঁছলে অন্তত পথ একটা বেরোতো।
কোথায় গ্রাম? আর তো আলো দেখছি না।
বটেই তো, চারদিকে কেবল অন্ধকার ছাড়া তো কিছুই নেই। একটু আগের আলোগুলো গেল কোথায়? তবে কাহারেটা কি দেখে এগিয়ে গেল? না না না, এসব আমার ভালো লাগে না। কবজ মশাই, এইখানে আর অপেক্ষা করা ঠিক নয়, চলুন 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 আমরা সামনে এগিয়ে যাই।
হঠাৎ শিবপ্রসাদের শরীরী ভাষা বদলাতে দেখে আমিও কেমন মুষড়ে পড়লাম। তাহলে কি সত্যিই কোনো বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করে আছে? নইলে শিবপ্রসাদ ওভাবে ভয় পাবে কেন? জোড়া প্রশ্ন মাথায় জাগতেই আমি বললাম, তুমি হঠাৎ এখান থেকে চলে যেতে চাইছ কেন? কি হয়েছে বলো তো?
ওসব ভালো জিনিস নয় কবরেজ মশাই, কাহারদের আলিয়া টেনে নিয়ে গেছে।
কথা শেষ করে শিবপ্রসাদ হাঁটা শুরু করল। ও ছুটে ছুটে চলেছে, আমি ওকে অনুসরণ করে ছুটতে শুরু করলাম। ওভাবে যেতে যেতেই প্রশ্ন করলাম, আলিয়া কি শিবপ্রসাদ?
ও পাশে জোড়া দিঘি আছে কবরেজ মশাই, খোলা মাঠ, জলাশয়ে ওরা থাকে।
কারা থাকে?
ওই ওই জেলেদের আত্মা। ওরা দূর থেকে আলো দেখিয়ে মানুষকে টেনে নিয়ে আসে, তারপরে তারপর মেরে ফেলে।
এসব তুমি কি বলছো? শেষে ভূতেদের পাল্লায় পড়লাম?
ভূতই বটে, আমাদের পথ বদল করা উচিত হয়নি। দেরিতে পৌঁছলে ও পথ আমাদের চেনা ছিল, শেষে কাহারের কথা শুনে পথ বদল করে এখানে প্রাণ নিয়ে একেবারে টানাটানি। ছুটুন কবরেজ মশাই, ছুটুন, আর কথা বলবেন না। দেহে যত বল আছে তা দিয়ে পা চালান, আর কোনো আলোর চিহ্ন দেখে থামবেন না, জানো, জানবেন ওটাই আলিয়া।
আর কথা বাড়াইনি, প্রান্তরের মধ্যে দিয়ে ছুটে গিয়েছি সামনের দিকে, কারণ শিবপ্রসাদ অসত্য কিছু বলেনি। ওর মতো দশাশয়ী চেহারার মানুষ যখন প্রাণ ভয়ে ছুটছে, নিশ্চয় ভয় পাওয়ার মতো কিছু রয়েছে। জনমানুষহীন প্রান্তর, জলাশয়, জঙ্গল, এসবেই তো ভূতেদের বাস বলে ছেলেবেলা থেকে জেনে এসেছি।
গিরি কবিরাজ অল্পক্ষণের জন্য থামল। রহস্য কাহিনীর মাঝে সাময়িক বিরতি রহস্যকে আরো ঘনীভূত করে তোলে, শ্রোতাদের মধ্যেও জাগিয়ে তোলে আগ্রহ। তাছাড়া অতিরিক্ত বক্তব্যের কারণে রসনাও ক্লান্ত হয়ে পড়ে, তারও বিরামের প্রয়োজন। অন্যদিকে কাহিনীও একেবারে মজে উঠেছে। বৈঠকখানায় কারো মুখে কোনো কথা নেই, সকলেই অতি কৌতূহলী হয়ে ঘটনার রহস্যময়তা উপভোগ করে চলেছে। ইতিমধ্যে জমিদার শশী মুখুজ্জে নিধিরামকে ইশারা করে সবার জন্য শরবত আর মিষ্টান্নর ব্যবস্থা করতে পাকশালার দিকে পাঠিয়েছেন। খানিক বাদে মিষ্টান্নপূর্ণ রেকাবি হাতে বৈঠকখানায় প্রবেশ করল নিধিরাম, সঙ্গে সুগন্ধি শরবত। অবশ্য আহারের কারণে গিরিকবিরাজের কথায় সামান্য ছেদ পড়লেও ক্ষতি নেই। মিষ্টান্ন ভর্তি পাত্রের দিকে চেয়ে গিরিকবিরাজ বলল,
এইসবের আবার কি দরকার ছিল কর্তা? এই যে একেবারে উৎসব বাড়ির আয়োজন, অবেলায় এত মিষ্টান্ন।
আরে একটা দিন অনিয়ম করলে তেমন কিছু ক্ষতি হয় না কবরেজ, তাছাড়া আপনার ঔষধে আমি দিব্যি উঠে বসেছি, এও কি কম আনন্দের কথা। আপনি হলেন গিয়ে আজকের বৈঠকখানার মধ্যমণি, প্রথম আসরে এসেছেন, সামান্য মিষ্টি মুখ না করলে চলে? নিন, শুরু করুন। হল গিয়ে দশরথ ময়রার সন্দেশ, একবার জিভে পড়লে রসনা তৃপ্ত হয়, সেই সঙ্গে পরমায়ু লাভ করবেন। নিন নিন।
তো তারপর সেরাতে চিকিৎসার নামে বেরিয়ে ভূতের খপ্পরে পড়েছিলেন তাহলে?
সরাসরি ভূত নয় ভায়া, আরো কি বিপদ কপালে ছিল সেই ঘটনাই বলি শোনো, সবটা শুনলে পিলে চমকে যাবে। আমার অবস্থা তার চেয়েও খারাপ হয়েছিল। ফাঁকা প্রান্তর দিয়ে কতক্ষণ প্রাণ ভয়ে ছুটেছিলাম মনে নেই। শিবপ্রসাদের তাগড়াই শরীর, সে তো হাওয়ার বেগে ছুটছে। আমার ছোটাছুটির অভ্যাস নেই, তাই আমি অনেকটাই পিছিয়ে। চাঁদ তারার আলো জেগেছিল এই রক্ষে, অবশ্য বেশি দূর পর্যন্ত আলোর বিস্তার ছিল না। গাঢ় অন্ধকার এদিক সেদিক জমাট বেঁধেছিল। শেয়াল কুকুরের চিৎকার, নিশাচর পক্ষীর ডানা ঝাপটানোর শব্দ যত কানে আসছে তত ভয়ে গা শিউরে উঠছে। তবে একটা সময় থামতে হল।
থামলেন? জেলেদের ভূতেরা পিছু ধাওয়া করেনি?
না, তারা আসেনি, তবে এসেছিল অন্য কেউ। ছুটতে ছুটতে দেখলাম শিবপ্রসাদ অন্ধকারে কোথায় উধাও হয়ে গেছে। যত দূর দৃষ্টি যাচ্ছে তাকে আর দেখা যায় না। আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পড়লাম। আধারে ঢাকা খোলা প্রান্তরে নিজেকে অসহায় মনে হচ্ছিল। তারপর মাথা তুলে দেখলাম সামনে জঙ্গল এসে গেছে। জঙ্গল দেখে আমার শিবপ্রসাদের কথা মনে পড়ল। ও তো এমনটাই বলেছিল, প্রথমে কুসুমখোলার মাঠ, তারপর জোড়াদিঘি, তারপর জঙ্গল। আলেয়া দেখে আমরা তো জোড়াদিঘির দিক থেকে ছুটে পালিয়ে এসেছি। এই সেই জঙ্গল যা পেরোতে পারলেই মরাডাঙা গাঁ পড়বে। কথাটা মনে পড়তেই আমার আত্মবিশ্বাস খানিকটা ফেরত এলো। এতটা যখন এসেই পড়েছি তখন আর ফিরব না। কাউকে না পেলে আমি একাই জঙ্গল পেরিয়ে মরাডাঙা গাঁয়ে যাব। মুমূর্ষু রোগীকে বিনা চিকিৎসায় মরতে দিই কি করে? গাঁয়ে পৌঁছতে পারলে ঘর চিনতে অসুবিধা হবে না। কথাগুলো ভেবে আমি আবার জঙ্গলের দিকে তাকালাম। ঘন জঙ্গল, রাত্রিকাল, নানান রকমের বিপদের আশঙ্কা রয়েছে। সঙ্গে আমার ওষুধের ঝাঁপি ছাড়া কিছুই নেই। তবে এবারে একটা জিনিস লক্ষ্য করে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই তো, এতক্ষণ চোখে পড়েনি, জঙ্গলের মাথার উপরে একটি মন্দিরের চূড়া জেগে আছে। সুতরাং মন্দির যখন আছে আশেপাশে মানুষ থাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ ওইদিকেই সাহায্যের জন্য পা বাড়ানো উচিত। এ কথা ভাবছি এমন সময় জঙ্গলের ভেতর থেকে একজনকে বেরোতে দেখলাম। লোকটা আমার দিকেই আসছে। বিপদের সময় একজন মানুষ দেখতে পেয়ে মনে ভরসা ফিরে এলো, দাঁড়িয়ে রইলাম। লোকটা ধীরে ধীরে আমার সামনে এসে বলল,
এত রাতে কোত্থেকে আসছেন? যাত্রা দেখতে গিয়েছিলেন নাকি?
যাত্রা?
ভরতপুরের জমিদার বাড়িতে যাত্রা এসেছে তো, জানেন না? অধিকারীর নাম ত্রৈলোক্য তারিণী। বাবারে বাবা, কি ভয়ানক গলার স্বর! কথা তো নয় যেন বজ্রপাত হচ্ছে। আমিও তো সেখান থেকে ফিরছি।
ভরতপুর উচ্চারণ করে আমি চুপ করে গেলাম। মাথার ভেতর সব জট পাকিয়ে আসছিল। কোন রকমে নিজেকে সামলে বললাম, না না, আমি যাত্রা দেখে ফিরছি না, আমি মরাডাঙা যাব।
মরাডাঙা? আপনি ভুল পথে এসেছেন মশাই। যতদূর জানি মরাডাঙা তো ওই জোড়াদিঘি পার করে যেতে হয়, তা এত রাতে মরাডাঙায় কি কাজ আপনার?
রোগী দেখতে যাব, অবস্থা ভালো নয়।
ও, আপনি কভারেজ বুঝি?
আগে হ্যাঁ,
আসুন আসুন দেখি, আমার সঙ্গে আসুন, সঙ্গে আসুন।
বলে লোকটা আমাকে জঙ্গলের দিকে নিয়ে চলল।
আমি এখানকার মানুষ নই তো। যাত্রা দেখে ফিরবার পথে মন্দিরে একজনকে দেখেছিলাম, বোধহয় স্থানীয় কেউ। ওকে জিজ্ঞাসাবাদ করলে এই মরাডাগা পৌঁছবার ব্যবস্থা করে দিতে পারে। এখনো তো বেশি রাত হয়নি, গায়ে ঢুকতে পারলে গরুর গাড়ি কিংবা পালকি কিছু একটা জুটে যাবে।
লোকটার কথাবার্তা শুনে ভরসার লোক বলেই মনে হলো, ফলে আমি আমার পরিস্থিতির কথা সমস্তটাই বললাম। সবটা শুনে লোকটা আকাশ থেকে পড়ল।
সর্বনাশ, খুব বাঁচা বেঁচে গেছেন মশাই, খুব বাঁচা। আমি বিনপুরের মানুষ হলেও জোড়াদিঘির এমন বদনাম আমার কানে এর আগেও এসেছে কিন্তু। হ্যাঁ, ওই জলে ভূতেদের বাস আছে, পেনারা। পথিক দেখলেই আলো দেখিয়ে টেনে নিয়ে যায়, সবটাই ওদের ছলাকালো আর কি, ওটাকে সারা দিতে নেই। হ্যাঁ, কাহারেরা আর ফিরবে না, ওদের জলে ডুবিয়ে মারবে একেবারে।
জঙ্গলের ভেতরে বেশি দূর এগোতে হয়নি, মন্দির সামনেই। তবে মন্দিরের অবস্থা ভালো নয়, কেবল চূড়াটা কোন রকম ভাবে দণ্ডায়মান। কয়েকটা বৃহৎকায় গাছ মন্দিরের সিংহভাগ ধসিয়ে ফেলেছে, স্থানে স্থানে নেমেছে বটে জুড়ি, এমনকি প্রবেশদ্বারের দিকটাও অক্ষত নয়। সমস্ত প্রাচীর স্তম্ভ খসে পড়ে যেটা দাঁড়িয়ে আছে তা হল দেবালয়ের কঙ্কাল। সামান্য দীপ ধূপ নজরে পড়ল না, অন্ধকার গিলে খেয়েছে মন্দির। এখানে কোনো দেবতার অধিষ্ঠান হতে পারে এ বিশ্বাস আমার মধ্যে এল না। বাধ্য হয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম, এ কার মন্দির? দেবতার বিগ্রহ, ফুল, দীপ কিছুই তো নজরে পড়ছে না।
সে বসায় আমি কি করে বলবো বলুন তো, আমিও তো আপনার মতো এখানে নতুন, বললাম না যাওয়ার পথে একজন সেবায়েতকে দেখেছিলাম। দাঁড়ান আমি ডেকে দিচ্ছি।
বলে লোকটা ভাঙা প্রস্তর খণ্ডের উপর উঠে দাঁড়ালো, তারপর চিৎকার করতে আরম্ভ করল,
পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, পুরোহিত মশাই, শুনতে পাচ্ছেন? আরে আমার কথা শুনতে পাচ্ছেন? ও পুরোহিত মশাই, একবার এদিকে আসুন না।
বেশ কয়েকবার তারস্বরে ডাকবার পর মন্দিরের পেছন থেকে একজনের উদয় হল। লোকটা পুরোহিতই বটে, পরনে লাল শালু, মাথায় মেটে সিঁদুরের টিকা, খালি গায়ে একগোছা পৈতে, হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে এসে সামনে এসে দাঁড়ালো। খুব বৃদ্ধ না হলেও বয়স আছে, তবে শরীরে ভাঁটা পড়েনি। আমাদের দেখে নিয়ে এসে বলল,
এসেছিস, বড্ড দেরি করলি, আয় উঠে আয় ওপরে, সময় কম।
পুরোহিতের কাটা কাটা কথা লোকটাকে লক্ষ্য করে বলতে দেখে আমি বললাম,
এই এসেছিস মানে কি? ও কি জানতো আমরা আসবো?
আরে বুঝলেন না, এরা হলেন গিয়ে পণ্ডিত মানুষ, হ্যাঁ অন্তর্জামীয় বটে, এদের কাছে কিচ্ছু লোকানো নেই। বিশ্ব সংসার ওদের নক্ষদর্পণে, অতীত ভবিষ্যৎ বর্তমান সব সঙ্গে নিয়ে চলছে এরা। এইসব পণ্ডিত মানুষের কাছে আমরা হলাম গিয়ে ওই কীট পতঙ্গের সমান, বুঝেনি তো। আসুন আসুন আসুন, ওপরে আসুন, দেরি করবেন না, বাবা সাধনা নিয়ে থাকেন কোথায়, তার সময় বড় কম, যা জিজ্ঞাসা করার আগে বাগি ছেড়ে ফেলতে হবে, নইলে আবার যদি সাধনায় বসেন।
লোকটার পিছু নেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না, তাই ওকে অনুসরণ করে ভাঙা প্রস্তর খণ্ডের উপর পা ফেলে মন্দিরের উপরে উঠলাম। চতুর্দিকে শুকনো পাতা আর লতানে জঙ্গলের স্তূপ। সাবধানে পা ফেলে এগিয়ে গেলাম মন্দিরের পেছনে। বটগাছের পেছনে দিব্যি প্রদীপ শিখার আলো জ্বলছে, ঘটা করে পুজোর আয়োজনও করা হয়েছে। মাটির সরা, কলা পাতায় পুজোর নানান উপকরণ স্তূপীকৃত করে রাখা রয়েছে। যদিও পুজোর অর্ঘ সম্বন্ধে আমার জ্ঞান কম, তবে ফুল ফল লাল শালু এসব দেখে বুঝলাম পুরোহিত এতক্ষণ পুজোয় বসেছিল, আমাদের আগমনে তার আরাধনায় ব্যাঘাত ঘটেছে। মাথা ঘুরিয়ে ওকে খুঁজবার চেষ্টা করলাম। ঝোপের আড়ালে তার দেখাও মিলল। দেখলাম জলপূর্ণ মাটির কলসি নিয়ে সে এক মনে আড়ালে স্থাপিত একটি হাড়ি কাঠ পরিষ্কার করছে। কলসি থেকে নির্গত জলধারা হাড়ি কাঠের গা বেয়ে অন্ধকার জঙ্গলের ভেতর হারিয়ে যাচ্ছে। তার পায়ের কাছে পড়ে রয়েছে একটি উজ্জ্বল খড়গ। দৃশ্যটা দেখে বুকের ভেতরটা আমার মোচড় দিয়ে উঠল। আমাকে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকতে দেখে পুরোহিত বললেন,
কি দেখছিস? মায়ের প্রসাদ প্রস্তুতির পর্ব চলছে, এসবে ভয় পেতে নেই। মায়ের ক্ষুধা নিবৃত্তি হওয়া তো চায়, মা তৃপ্ত হলে জগৎ শান্ত, নইলে অনর্থ হবে। আর মায়ের যে আমার অসীম ক্ষুধা।
পুরোহিতের হাসির শব্দ ভয়ানক, কোল যে কাঁপিয়ে দিয়ে গেল আমার। আতঙ্কে জড়সড় হয়ে বসলাম। আমার সঙ্গের লোকটাও হাসি হাসি মুখ করে দূরে বসল। মাঝে মধ্যে সে ইশারা করে আমাকে বোঝাবার চেষ্টা করল যে সব ঠিক আছে। এরপর পুরোহিতের হাড়ি কাঠ ধোয়া মোছার কার্য সম্পূর্ণ হলে সে আমার কাছে এসে বসল। এই প্রথম তাকে কাজ থেকে দেখলাম। মোটা সলতের প্রদীপের আলোয় তাকে স্পষ্ট দেখা যায়। মানুষটার বাম চক্ষু ক্ষুদ্র, অর্থাৎ অর্ধ উন্মুক্ত, ডান চক্ষুটি অত্যাধিক বড়। সে যেন বাম চক্ষুর অর্ধ অংশ নিয়ে বসে আছে। তাকানোর ভঙ্গিমা মোটেও ভালো নয়। সমস্ত মুখমণ্ডলে কাঁচা রক্তের ছিটে, অর্থাৎ পূজাস্থলে সদ্য বলি সম্পূর্ণ হয়েছে। সেই কারণে পুরোহিত বলিকাষ্ঠ এবং অস্ত্র ধুয়ে পরিষ্কার করছিলেন, কিন্তু দিগণ্ডিত পশুর দেহটা কোথায়? নজরে তো পড়ছে না। আমার ভাবনার সঙ্গে চোখের তারা চঞ্চল হয়ে উঠলে পুরোহিত আমাকে অবাক করে দিয়ে বললেন,
কি অত ভাবছিস গিরি?
তারপর পূজোর উপকরণের দিকে হাতের ইশারা করলেন। তাকিয়ে দেখলাম একটি মাটির বড় পাত্র উল্টে রাখা রয়েছে সেখানে। পাত্রটিকে লক্ষ্য করে পুরোহিত বললেন,
ওই দেখ, ওটার নিচেই তোর সমস্ত কৌতূহল চাপা দেওয়া আছে।
বুঝলাম পুরোহিত আমার মনে উদয় হওয়া প্রশ্ন ধরতে সক্ষম। বলি দেওয়া পশুর দেহটা মাটির পাত্রের তলায় চাপা দেওয়া আছে, কিন্তু উনি আমার নাম জানলেন কিভাবে? ওর মুখে আমার নাম উচ্চারিত হতে আমি কেবল অবাকই হলাম না, চমকে উঠলাম। স্থির দৃষ্টি নিয়ে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে কেবল চেয়েই রইলাম। পুরোহিত আমার ভাবগম্ভীর অবস্থা লক্ষ্য করে আবার বললেন,
অত ভাবনার কোনো কারণ নেই, তোর সমস্ত ভাবনার অবসানের জন্যই তো এসেছিস আমার কাছে। তোর এখন মরা ডাঙা না গেলেও চলবে, অস্থির হোস না।
কথাগুলো শোনবার পর ওর প্রতি আমার শ্রদ্ধা আপনা হতেই জন্ম নিল। আমি ওর দুই চরণ স্পর্শ করে বললাম,
আপনি সর্বজ্ঞ, দৈবশক্তি যে আপনার আছে সে পরিচয় আমি পেয়েছি। এখন আপনি বলুন আমার কি করণীয়।
কিচ্ছু করবার দরকার নেই তোর, শান্ত হয়ে বস, মায়ের প্রসাদ খা, জানবি এই মায়ের নির্দেশ।
তারপর পূজাস্থল থেকে একটি মাটির সরা তুলে আমার দিকে এগিয়ে দিলেন পুরোহিত। দেখলাম সরা রক্তিম তরলে পূর্ণ হয়ে আছে, আষ্টে গন্ধ ছাড়ছে। আমি সে তরল পান করতে দ্বিধাবোধ করলে পুরোহিত ধমকের সুরে বললেন,
মায়ের প্রসাদ গ্রহণে অনীহা কেন? এক্ষুনি পান কর, পথের কষ্ট লাঘব হবে তোর, ওরে অমরত্ব পাবি তুই মূর্খ।
এরপর আমি আর সরা হাতে বসে থাকতে পারিনি, সরার তরল গলায় ঢাললাম নিমিষে। স্বাদ তীব্র, বুক পর্যন্ত জ্বলে গেল। আমাকে মুখ বিকৃত করতে দেখে পুরোহিত উচ্চ কণ্ঠে হেসে উঠল, তারপর আকাশের দিকে দুই হাত তুলে চিৎকার করে বললেন,
মা পাপ মুক্তি ঘটে গেছে, অন্তর কালিমা মুক্ত হয়েছে মা, তুই এবার ভোগ স্বীকার কর, ভোগ স্বীকার কর মা।
এসবের অর্থ আমি কিছুই বুঝলাম না। সঙ্গের লোকটার দিকে তাকালাম, সেও মৃদু মৃদু হাসছে, খুব খারাপ ভঙ্গিমার হাসি, সে হাসিতে বিষ মাখানো। খানিক বাদে চোখের সামনে থেকে প্রদীপের আলোগুলো অস্বচ্ছ হতে থাকল। পুরোহিত লোকটার মুখটা যেন ঘষা কাচের মধ্যে দিয়ে দেখছি, অর্থাৎ আমার চোখের দৃষ্টি হারাচ্ছে, হাত ও পা শক্তিহীন হয়ে পড়ছে, মাটিতে লুটিয়ে পড়তে পারলে ভালো হয়। সমস্ত জীবন গাছগাছড়া নিয়ে কাটিয়ে এলাম, কিন্তু সরা ভর্তি তরলে পুরোহিত কি মিশিয়েছে আমি ধরতে পারিনি। তবে সেই দ্রব্য আমার শরীরে প্রতিক্রিয়া আরম্ভ করেছে। আমি দুই হাতে মাথা চেপে ধরে বললাম,
আমি আমি ভালো চোখে দেখতে পাচ্ছি না, আমার শরীর অসাড় হয়ে আসছে, খালে তোমরা আমাকে
জবাবে পুরোহিত এবং সেই লোকটা উচ্চ কণ্ঠে হেসে উঠল। দুজনেরই বিকট হাসির শব্দ বনের সমস্ত গাছপালা যেন নড়িয়ে দিয়ে চলে গেল, আর নাড়িয়ে দিল আমার দেহের সমস্ত অস্থি। ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আমি জড়সড় হয়ে বসে প্রশ্ন করলাম,
তোমরা কারা, কেন করলে এরকম, কি চাও আমার থেকে?
কোনো জবাব এলো না। ঝাপসা আলোয় দেখলাম পুরোহিত পূজাস্থলে আবার গিয়ে বসেছে, সামনে ধুনি জ্বলছে, আর বিড়বিড় করে মন্ত্র ফুঁকে সে ধুনিতে তৈলাক্ত কিছু নিক্ষেপ করছে। ধুনির আগুন যত উঠছে আমার গলা তত শুকিয়ে যাচ্ছে, পালাবার শক্তি শরীরে অবশিষ্ট নেই। নিরুপায় হয়ে দুই হাত সামনে তুলে ভিক্ষার ভঙ্গিতে বললাম,
আমাকে আমাকে ছেড়ে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, দয়া করে ছেড়ে দাও আমাকে, আমার সঙ্গে একজনের জীবন জড়িয়ে আছে, আমি আমি পৌঁছাতে না পারলে সেও মারা পড়বে।
আমার আর্তনাদ ওদের কানে গেল না। খানিক বাদে পুরোহিত লোকটাকে নির্দেশ দিল,
ওর অন্তঃশুদ্ধি সম্পন্ন হয়েছে, তুই ওর দেহ শুদ্ধির ব্যবস্থা কর, অশুদ্ধ ভোগ নিবেদনে বাধা আছে।
পুরোহিত কথা শেষ করে বজ্র দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাল। পরক্ষণে এই লোকটা আমার দুই হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে চলল জঙ্গলের ভেতর। আমার দেহ মাটিতে ঘষতে চলেছে, লোকটার সামান্য ভ্রুক্ষেপ নেই আমার প্রতি, সে কেবল পুরোহিতের আদেশ পালন করে চলেছে। কিছু দূর ওইভাবে টেনে নিয়ে যাওয়ার পর লোকটা আমাকে জলে নিমজ্জিত করল। আমার চুলের মুঠি ধরে সে আমাকে তিনবার জলে ডুব দেওয়া করিয়ে ডাঙায় তুলল, তারপর ভিজে কাপড়ে আমাকে আবার টেনে নিয়ে চলল পুরোহিতের কাছে। জলে ডুব দেওয়ার পর আমার দৃষ্টিশক্তির সামান্য পরিবর্তন এলো, সেও এক আশ্চর্য ঘটনা। আমি এবার স্পষ্ট দেখতে পাচ্ছি, লোকটা এবারে আমার দুই পা ধরে টেনে নিয়ে চলেছে। আমি বাঁচবার জন্য অশক্ত হাতে লতা পাতা আঁকড়ে ধরে ও রেহাই পাচ্ছি না, নিষ্ঠুরভাবে সে আমাকে টেনে নিয়ে চলেছে। ওকে বাধা দেওয়ার শক্তি আমার মধ্যে নেই, অগত্যা সেই ব্যর্থ চেষ্টা আর করলাম না।
উপর দিকে তাকিয়ে মাটিতে হেঁচড়ে এগিয়ে চললাম লোকটার টানে। গাছের পাতার ফাঁকে ফাঁকে কোথাও দেখা যাচ্ছে টুকরো টুকরো তারা ভরা আকাশ, দুচোখ বেয়ে নামছে জল। ওভাবে মাটির ওপর দিয়ে সরীসৃপের মতো যেতে যেতেই হঠাৎ বুকের কাছটা যন্ত্রণায় খুঁকড়ে উঠল। আমি চিৎকার করে উঠলাম, সর্বাঙ্গ কেঁপে উঠল আমার। হে ঈশ্বর, এ আমি কি দেখলাম!
এই পর্যন্ত বলে গিরি কবিরাজ দম নেওয়ার জন্য সামান্য থামল। তাছাড়া ঘটনার তীব্রতা তার বক্ষ বিদীর্ণ করে ফেলেছে বলে তার চুপ করবার প্রয়োজন ছিল। জমিদার শশী মুখুজ্জে ধীর কণ্ঠে বলে উঠলেন,
জল খাবেন কবিরাজ মশাই?
এ নিধিরাম, যা তো বকুলতলার কুয়ো থেকে এক ঘটি জল নিয়ে এসেতে কবিরাজ মশাইকে।
নিধিরাম অন্দর মহলের দিকে গেল। জমিদার শশী মুখুজ্জের প্রশ্নের কোনো জবাব দিল না গিরি কবিরাজ। কেবল ধুতির কোছায় তার মুখের উপর ছেয়ে থাকা শ্বেত বিন্দু মুছল। তারপর ডান হাত সামনে প্রসারিত করে বলল,
গায়ের রোম কেমন দাঁড়িয়ে পড়েছে দেখেছেন? সে রাতের কথা ভাবলে আয়ু কেমন বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে।
নায়েব মশাই উঁকি দিয়ে দেখলেন কবিরাজ মশাইয়ের হাতখানা। কথাটা সত্যি বটে, শিহরিত হয়ে উঠেছে কবিরাজ মশাই, ওকে অস্থিরও দেখাচ্ছে। এদিকে সমস্ত বৈঠকখানা অধৈর্য হয়ে পড়েছে পরবর্তী কথন শোনবার জন্য। এরপর নিধিরামের এনে দেওয়া জল খেয়ে গিরি কবিরাজ বলল,
তারা ভরা আকাশের নিচে একটা ভয়ানক দৃশ্য দেখে আমার চোখটা আতঙ্কে ফেটে পড়ল। দেখলাম বটগাছের ঝুড়ি থেকে শিবপ্রসাদের দেহটা উল্টোভাবে ঝুলে আছে, অর্থাৎ তার পা দুটো বাঁধা আছে গাছের ডালে আর তার বিশাল আকায় দেহটা নিম্নগামী হয়ে ঝুলছে। বুকটা ভেঙে গেল এরপরেই, যখন দেখলাম কাঁধের কাছে এসে ওর শরীরটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ওর মাথাটা নেই।
বলছেন কি কবিরাজ মশাই?
ঠিকই বলছি, মাথা না থাকলেও ওকে আমি চিনতে পেরেছি। ওই পেশিবহুল শরীর শিবপ্রসাদের ছাড়া কারো হতে পারে না। তাছাড়া ওর পরনের পোশাকটাও তো আমার চেনা। আমি আরো দেখলাম শিবপ্রসাদের কাটা দেহের নিচে একটা মাটির বড় পাত্র রাখা, তারও অবশ্য কারণ আছে। শিবপ্রসাদের কাটা ঘাড়ের কাছ থেকে তাজা রক্ত চুঁয়ে চুঁয়ে জমা হচ্ছে ওই মাটির পাত্রে। এই দৃশ্য দেখার পর আরো কয়েকটা বিষয় আমার মাথায় ঝিলিক দিয়ে উঠল। পুরোহিতের হাঁড়ি কাটে জল ঢেলে পরিষ্কার করার দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে, অর্থাৎ পুরোহিত শিবপ্রসাদকে বলি দিয়েছে, যাকে বলে নরবলি। বুঝলাম পুরোহিত দৈব শক্তি প্রাপ্ত কোন অন্তর্যামী সাধক নয়। বলি দেওয়ার আগে শিবপ্রসাদের মুখে সে সমস্ত ঘটনা শুনেছে, আর তারপর শিবপ্রসাদের বলা কথা আমার সামনে আউড়ে সে অন্তর্যামী সেজেছে কেবলমাত্র আমার বিশ্বাস অর্জনের জন্য, যাতে ওষুধ মেশানো পানীয় খাইয়ে আমাকে সহজেই নিষ্ক্রিয় করা যায়। হয়তো শিবপ্রসাদকেও এভাবে প্রসাদের নামে ঔষধযুক্ত তরল খাইয়েছিল। আর তারপর ওরা আমাকেও বলি দিতে যাচ্ছে। না না না, এ হতে পারে না, আমি মরতে চাই না। পরক্ষণেই আমার মাথার মধ্যে যেন ঝড় উঠল, কিন্তু তাতে ফল কিছু হল না। ঔষধের কার্যক্রিয়ার ফলে আমার দৈহিক বল প্রায় শূন্য, আমি কিছুই করতে পারলাম না। ভয়াক্রান্ত চোখে চেয়ে থাকা ছাড়া আমার কিছুই করার ছিল না। এরপর আমাকে টেনে নিয়ে এসে শোয়ানো হল ধুনির সামনে। পুরোহিত আমার গলায় ফুলের মালা পরিয়ে দিলেন,
কপালে সিঁদুরের প্রলেপ দেওয়া হলো আমার। তারপর পুরোহিত আমার ঘাড়ের কাছে ঘি ঢাললেন। আমি অশক্ত দুর্বল হাত কোন রকমে উঠিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলাম। বললাম,
আপনি শিবপ্রসাদকে বলি দিয়েছেন, এখন আমাকে বলি দেবেন বলে প্রস্তুত করেছেন, তাই না? কিন্তু কেন কেন শুধু শুধু আমাদের বলি দিচ্ছেন?
আমার শক্তিহীন কণ্ঠস্বর শুনে পুরোহিত প্রথমে উচ্চ কণ্ঠে হাসলেন, তারপর বললেন,
শুধু শুধু নরবলি হয় না রে, এরও নির্দিষ্ট কারণ আছে। মৃত্যুর পূর্বে এই যদি তোর শেষ জিজ্ঞাসা হয় তাহলে তার জবাব দেওয়া আমার কর্তব্য, কারণ সাধনায় ব্যবহৃত দেহ ও মনের সমস্ত কৌতূহল নিবৃত্তি হওয়া আগে প্রয়োজন, বুঝলে? উদ্দেশ্য সফলে বাধার সৃষ্টি হয়। থাম, দেখাচ্ছি তোকে সব, নিজে চোখে দেখলে বিষয়টা তোর কাছে স্পষ্ট হবে, কারণ বর্তমানে তোর যা মস্তিষ্কের অবস্থা তাতে কেবলমাত্র ব্যাখ্যায় সবটা জানা সম্ভব নয়। একদিকে ক্ষীণ মাত্রার বিষ প্রয়োগে তুই আচ্ছন্ন হয়ে আছিস, আর অন্যদিকে মৃত্যুভয় তোর মধ্যে ক্রিয়াশীল। দুইয়ে মিলে তোর বোঝবার ক্ষমতা অনেকটাই কমে এসেছে।
কথা শেষ করে পুরোহিত ধ্বনির সামনে থেকে উঠলেন, তারপর অদূরে রাখা সেই উল্টানো মাটির পাত্র তুলে নিয়ে বললেন,
যতক্ষণ না আমি সঠিক প্রমাণ তোর সামনে তুলে ধরতে পারছি, তুই ততক্ষণ তোর সাধের সঙ্গী শিবপ্রসাদের ওই কাটা মুখটা একবার দর্শন কর, এতে তোর মৃত্যুভয় কমবে। এরপর তোকে বাকি সব প্রশ্নের জবাব দিচ্ছি।
আমি আর চোখে বিভীষিকাময় দৃশ্যটা দেখলাম। একটা কলা পাতার উপরে শিবপ্রসাদের কাটা মাথাটা দাঁড় করানো রয়েছে, চোখ খুলে তাকিয়ে আছে শিবপ্রসাদ, মুখে আতঙ্কের ছাপ, জিভ ওষ্ঠ অধর ডিঙিয়ে বাইরে প্রসারিত, রক্ত শূন্য হয়ে আছে তার মুখমণ্ডল। পূজাস্থলে আনার আগেই হয়তো সব রক্ত নিংড়ে নেওয়া হয়েছে ওর মাথা থেকে। কি ভয়ানক আর নিষ্ঠুর সেই দৃশ্য, এ সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়, তাই কাঁপতে কাঁপতে মুখ ঘুরিয়ে ফেললাম। ভয়ে চোখ বুঝতে পারিনি, কারণ চোখ বুঝলেই কল্পনাতে শিবপ্রসাদের স্থানে আমার কাটা মুন্ডুটা ভেসে উঠবে। এরপর পুরোহিত পাশে দণ্ডায়মান লোকটাকে ইশারা করে ডেকে সঙ্গে নিয়ে চললেন, তারপর দুজনকে বটগাছের গোড়ার দিকে যেতে দেখলাম। দেখলাম কোত্থেকে মাটি খুঁড়বার অস্ত্র জোগাড় করে পুরোহিত মাটি খুঁড়তে আরম্ভ করলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিল লোকটা। দীর্ঘক্ষণে দুজনের প্রচেষ্টা সফল হল, বিরাট আকায় গর্ত খোঁড়া সম্পূর্ণ হয়েছে। এরপর সেই গর্তের ভেতর হাত ঢুকিয়ে পুরোহিত টেনে তুলে আনলেন একটা পচনশীল অর্ধনষ্ট মানুষের মৃতদেহ। দেহটার শরীরের অর্ধ অংশ গলে পচে মাটিতে মিশে গেছে, হাড়ে কিছু জায়গায় চামড়া মাংস লেগে রয়েছে, দুর্গন্ধ ছাড়ছে। পচনশীল শরীরে জড়ানো রয়েছে লাল শালু। আমি আর চোখে তাকিয়ে দেখলাম দেহটা কাঠের মতো শক্ত হয়ে আছে, পা দুটো মুড়ে পদ্মাসনে বসানো, দুই হাতের অবস্থান যোগমুদ্রা, মাংস খসে পড়া মুখমণ্ডলের দিকে তাকালে ভয়ের উদ্রেক হচ্ছে। এরপর পুরোহিত প্রসন্ন মুখে জঘন্য দেহটা আমার সামনে বসিয়ে বললেন,
দেহটা আগেই তোলা হল, তবে এর প্রয়োজন ছিল, কিন্তু পরে, নইলে কার্যসিদ্ধি সম্ভব ছিল না।
এখন তোর প্রশ্নের জবাবটা দিই শোন। কেন আমি নরবলি দিচ্ছি? এই যে পচা দেহটা দেখছিস, জীবদ্দশায় এর নাম ছিল ব্রজমোহন ভট্টাচার্য। ধর্মপ্রাণ লোক তো ছিলই, ভীষণ সৎ ছিল, সমস্ত জীবন দেব সেবা করে গেছে, কিন্তু মৃত্যুটা সুখের হয়নি। অপমান, লাঞ্ছনা, অপরাধ বোধ নিয়ে মরতে হয়েছিল ওকে। সেই কারণে মৃত্যুর পর এর আত্মা চলে যায় শয়তানের জিম্মায়। সেই প্রসঙ্গে পরে আসছি, আগে ব্রজমোহনের কথা শোন। সমস্ত জীবন সৎভাবে কাটিয়েও শেষ বয়সে ব্রজমোহনের মতি নষ্ট হয়ে যায়, লোভে পেয়ে বসে ওকে। এই যে মন্দির দেখছিস, এর বয়স কারো জানা নেই। কোনো এককালে এক রাজা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন। কালক্রমে এই মন্দিরের পুরোহিত হয় ব্রজমোহন। মন্দিরে স্বর্ণ দ্বারা নির্মিত এক দেবী মূর্তি ছিল। মূর্তির গায়ে অলঙ্কারও ছিল প্রচুর। জাগ্রত দেবী বলে আশপাশের গায়ের সবাই মান্য করে চলত। জঙ্গলের ভেতর ভাঙা মন্দির বলে লোকজনও আসত কম। সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ ব্রজমোহন এই দেবীর বিগ্রহ এবং অলঙ্কার চুরি করে সরিয়ে ফেলে। আসলে ওকে তখন শয়তান বশ করে ফেলেছে। শয়তানের ইশারায় ওই কাজ করতে এক প্রকার বাধ্যই হয়। তো একদিন গাঁয়ের লোক এসে দেখল মন্দির শূন্য। এরপর ওরা ব্রজমোহনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। ব্রজমোহন অপরাধ অস্বীকার করে। তারপরে ঘটনা চরমে উঠলে ব্রজমোহন সম্বিত ফিরে পায়। শয়তানের কার্যকলাপ তার স্মরণে আসে, কিন্তু গাঁয়ের লোকেদের সেসব প্রমাণ করার ক্ষমতা তার ছিল না। ফলত নিজের সম্মান বাঁচাতে এই বট গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ব্রজমোহন। কিন্তু তবুও মূর্তির হদিশ পাওয়া যায়নি। দেবতাকে সরিয়ে ফেলতে পারলে স্থানে শয়তানের রাজত্ব করতে সুবিধাই ছিল। অন্যদিকে নিজের দোষ স্বীকার করেনি ব্রজমোহন। এখন সেই মূর্তি এবং অলঙ্কার কোথায় আছে কেউ জানে না। এদিকে ব্রজমোহন সাধক ছিলেন, তাই তার মৃতদেহ দাহ করা হয়নি, সমাধিস্থ করা হয় এখানে। এরপর থেকে গায়ে অঘটন ঘটতে থাকে। যেহেতু গায়ের লোক ব্রজমোহনকে চুরির অপবাদ দিয়েছিল, তাই ও মৃত্যুর পর একে একে গায়ের লোকেদের মারতে থাকে। অবশ্য প্রত্যক্ষভাবে কেউ ওকে দেখেনি, তবে সবার বিশ্বাস এতে ওরই আত্মার হাত রয়েছে। কারণ গায়ে অজানা রোগের প্রকোপ দেখা যায়, মুখ দিয়ে রক্ত তুলে মানুষ মরতে থাকে, কবরেজ দেখিয়েও কোনো ফল মিলছিল না। এরপর গায়ের লোকজন নিরুপায় হয়ে আমার শরণাপন্ন হয়। আমি এই গায়ের জল, হাওয়া, বাতাস সমস্ত ঘেঁটে তন্ত্র সাধনা করি এবং রোগ থেকে বাঁচার কৌশল আয়ত্ত করি। তন্ত্র মতে ব্রজমোহনের আত্মা শান্তি না পেলে মড়ক চলতেই থাকবে। তাওকে শান্ত করার উপায় কি? উপায় একটাই, প্রেত পূজার পর ব্রজমোহনকে নরবলির রক্ত পান করালে সে তৃপ্ত হবে এবং মুক্তি পাবে। একাধিক নরবলি হলে তো কথাই নেই। সেই কারণেই আমি আর আমার শিষ্য রাত বিরেতে একলা পথিক খুঁজে চলেছিলাম। এতকাল মেলেনি, আজ মিলল তো মিলল একেবারে জোড়া দেহ। আগে শিবপ্রসাদকে মায়ের নামে উৎসর্গ করেছি, এবার তোর পালা। শিবপ্রসাদই কথার ছলে আমাকে সব কথা বলে ফেলেছিল, এমন কি তুই পেছনে আছিস সেই সংবাদটাও, নইলে আমি তোর খোঁজ পেতাম না। এরপর আমি আমার শিষ্যকে তোকে ভুলিয়ে ভালিয়ে আনবার জন্য পাঠাই। ডাক্তার, এবার হবে তোর বলি, তারপর তোদের রক্ত পান করাবো, ব্রজমোহনের দেহ এবং আত্মা দুটোকেই। তবে মৃত্যুর আগে একটা কথা জেনে রাখ, তোদের পালকি বাহকদের আমি মারিনি, আলেয়ায় টেনে নিয়ে গেছে ওদের।
আমি পাথরের মতো পড়ে থেকে ওদের পৈশাচিক কর্মকাণ্ডের কথা শুনে চলেছি, আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। প্রত্যেকটা চোখের পলকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। এরপর লোকটা আমার দুর্বল শরীরটা টেনে নিয়ে গেল হাড়ি কাঠের সামনে, আমার হাতের আঙুল নাড়াবার শক্তি নেই। দুজনে আমার ঘাড় হাড়ি কাঠে প্রবেশ করিয়ে আটকে ফেলেছে, আমার মুখের সামনে ধূপ পুড়ছে, গঙ্গা জল পড়ছে সর্বাঙ্গে। এরপর কি হতে যাচ্ছে আমি অনুমান করতে পারছি। খানিক বাদে দাঁড়ালো খড়গটা হাতে তুলে নিয়ে পুরোহিত উপর দিকে তুলে ধরবে, তারপর সেটা সজোরে নিচে নেমে এলেই আমার রক্তাক্ত দ্বিখণ্ডিত শরীর মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। কিন্তু নিজের মৃত্যু দেখবার সাহস আমার নেই, তাই চোখ বুঝলাম। তবে উপলব্ধি করতে পারছিলাম কি হতে যাচ্ছে। এরপর পুরোহিতের হাতে খড়গ উপরে ওঠার শব্দ পেলাম। এবার ধারালো ধাতব বস্তুটা আমার ঘাড় স্পর্শ করে নিচে নেমে যাবে। আমি দাঁতে দাঁত চিপে পড়ে আছি। ওইভাবে মৃত্যু যন্ত্রণা যতটা লাঘব করা যায়। কানে এলো পুরোহিতের অট্টহাসি। বুঝলাম আমার মৃত্যু উপস্থিত, প্রাণদানের জন্য প্রস্তুত হলাম। কিন্তু আচমকা বন্দুক ছোড়ার শব্দ। আমি চোখ খুলে দেখলাম পুরোহিত খড়গসহ মাটিতে পড়ে আছে, আর ওর বুকের কাছটা রক্তে ভেসে যাচ্ছে। পাশে দণ্ডায়মান লোকটাকে কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে উল্টো পায়ে সরতে দেখলাম। পরক্ষণেই আবার বন্দুকের গর্জন শোনা গেল, সেই সঙ্গে লোকটার মাথাটা চৌচির হয়ে রক্ত ছিটিয়ে দিল। তারপর ওর নিথর দেহটা গড়িয়ে পড়ে গেল জঙ্গলের ভেতর। আশ্চর্য ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সবটাই আমার অলৌকিক বলে মনে হল। তবে এটা টের পেলাম, অকস্মাৎ আরো কোনো অস্ত্রধারী মানুষের আগমন এখানে ঘটেছে। আমি বাঁচবার অন্তিম চেষ্টায় চিৎকার করে উঠলাম,
কে আছো? আমাকে বাঁচাও! ওরা আমাকে বলি দিতে চেয়েছিল, দয়া করে আমাকে বাঁচাও!
আমি চুপ করলে জঙ্গলের ভেতর থেকে ঘোড়ার খুরের শব্দ ভেসে এলো। কণ্ঠধ্বনি দিয়ে চতুষ্পদ প্রাণীটি আমার মুখের সামনে এসে দাঁড়ালো। আমি ধার তুলে তাকিয়ে ঘোড়া থেকে একজনকে নামতে দেখলাম। পেশিবহুল দশাসই চেহারা তার, খালি গায়ে তেলের প্রলেপ, মাথায় ঝাঁকড়া চুল, কপালে লাল তিলক, হাতে বন্দুক, কোমরে কাপড়ের ফাঁসে আটকে রয়েছে ছুরি, মোটা মোটা রক্তাভ চোখ। আমাকে মুক্ত করে সে গর্জে উঠল,
যান, চলে যান এখান থেকে, আর কোনো ভয় নেই, আর কোনোদিন এমুখো হবেন না।
আমি মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছি, দাঁড়াবার শক্তি নেই। ওকে হাত জড়ো করে প্রণাম সেরে বললাম,
আপনি আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম।
যান,
লোকটা জবাবে হাসল, সে হাসিতে অহংকার আছে। আমি ফের বললাম,
আপনি ঠিক সময় না এলে আমার আমার মৃত্যু নিশ্চিত ছিল। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে আমাকে এখানে বলি দেওয়া হচ্ছে?
এই এলাকা আমার, আমি এখানকার সব জানি। আমার এলাকায় ঢুকে কেউ বাহাদুরি দেখাবে আমি কিছুতেই মেনে নেব না। আপনি তো কবরেজ,
এও আপনার জানা?
আপনি বাড়ি ফিরে যান কবরেজ মশাই, মরাডাঙ্গা যাওয়ার আর প্রয়োজন নেই।
কেন?
সে রোগীর আর চিকিৎসার প্রয়োজন নেই। তাই?
অর্থাৎ?
অর্থাৎ সে এখন মৃত।
আমার বিপদের কারণে একজন মুমূর্ষু রোগীর প্রাণ চলে গেল, এই বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। হয়তো আমি সঠিক সময়ে পৌঁছতে পারলে সে আজকে জীবিত থাকত। হতাশ হয়ে পড়লাম। কবিরাজ হিসেবে এ ঘটনা কিছুতেই সুখকর নয়। এরপরই আমার মনে পড়ল শিবপ্রসাদের কথা। ব্যস্ত হয়ে আগন্তুককে বললাম,
ওরা শিবপ্রসাদকে বলি দিয়েছে, এই যে ওর ওর কাটা মাথা, দেহটা বটগাছে ঝুড়ি থেকে ঝুলছে।
এই সংবাদে লোকটার কোনো বিকার দেখলাম না। স্থির চোখে কলা পাতায় রাখা শিবপ্রসাদের কাটা মাথাটা দেখল।
জানি এমনটা হওয়ারই ছিল। শিবপ্রসাদ ওর কর্মফল পেয়ে গেছে, কেবল ও কেন, সকলেই পেয়েছে
কর্মফল।
হ্যাঁ, কর্মফলই বটে। লোভ সবার মৃত্যু ডেকে এনেছে, এখন ওরা মুক্ত।
এসব আপনি কি বলছেন? শিবপ্রসাদ পাপি হতে যাবে কেন? সে তো খুব ভালো মানুষ ছিল। ও তো নিজের ভাই ভবানী প্রসাদের প্রাণ বাঁচানোর জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল।
সে অনেক পরের কথা, তার আগে ও পাপাচার করেছে, পাপাচার। এই মন্দির থেকে দেবতার স্বর্ণমূর্তি ও স্বর্ণ অলংকার সে চুরি করে নিয়ে গেছে। তার দোষ গিয়ে পড়েছে ওই মন্দিরের সেবাহিতের উপর। অপরাধ না করেও অপরাধী হওয়ার কারণে সে নির্দোষ পণ্ডিত লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে। সেই অভিশাপ থেকে বাঁচবার কোনো উপায় ছিল না। ব্রজমোহন ভট্টাচার্যর যথেষ্ট সম্মান প্রাপ্য ছিল।
কথা শেষ করে আগন্তুক ব্রজমোহনের পচনশীল দেহটা তুলে নিয়ে গিয়ে আবার সমাধিস্থ করল। তারপর ফিরে এসে বলল,
অবশ্য চুরিটা শিবপ্রসাদ একা করেনি, করেছে তার দলপতির নির্দেশে। দলপতির নির্দেশ ছাড়া তার একার পক্ষে এই কার্য করবার সামর্থ্য ছিল না। সে ডাকাত দলের একজন সদস্য মাত্র।
এসব আপনি কি বলছেন? শিবপ্রসাদ ডাকাত হতে যাবে কেন?
ঠিকই বলছি, একা শিবপ্রসাদ ডাকাত নয়। আপনাকে যারা পালকি করে আনছিল সেই বাহকেরাও ছিল ডাকাত দলের সদস্য। তাদের সম্মিলিত এই পাপাচারের কারণেই শিবপ্রসাদের ঘরে রোগ ঢোকে। মনে পাপ চিন্তা রেখে দেবতার গা স্পর্শ করলে ফল ভোগ করতেই হবে কবরেজ মশাই। যখন কোনো চিকিৎসাতেই ফল মিলছিল না, তখন শিবপ্রসাদ নিরুপায় হয়ে আপনাকে ডাকতে গিয়েছিল। আপনার প্রাণ রক্ষা করে গেলাম কারণ আপনি কবরেজ। আপনি না থাকলে অনেকে বিনা চিকিৎসায় মারা যাবে। তাছাড়া আমি জীবনে এত পাপ করেছি, এই মুহূর্তে আমার কিছু পুণ্যফল অর্জনের দরকার হয়ে পড়েছে। তবে আপনার দুঃখ করবার কিছু নেই, আপনি সঠিক সময় শিবপ্রসাদের ঘরে পৌঁছলেও রোগ নিরাময় করতে পারতেন না। দৈব সাপে মৃত্যু তার নিশ্চিত ছিল।
কিন্তু আপনি এত সব জানলেন কি করে? কে আপনি?
এরপর লোকটা ঘোড়ায় চড়ে বসল। তারপর ওর মুখ নিঃসৃত পরবর্তী কথাগুলো বজ্রপাতের মতো আছড়ে পড়ল আমার কানে।
আমার নাম ভবানী প্রসাদ, লোকে আমাকে ভবানী ডাকাত নামেই চেনে। আপনি আমাকে বাঁচাতে পারতেন না কবরেজ মশাই, আমার মৃত্যু নিশ্চিত ছিল, কর্মফল আমার প্রাপ্য ছিলই। অনেক পাপ করেছি আমি, রোহিত ব্রজমোহন নির্দোষ। আমার ডাকাত দলই দেবীর মূর্তি চুরি করে নিয়ে গিয়েছিল।
এ কথাগুলো শুনবার পর আর ওর চোখের দিকে তাকাতে পারিনি। হৃৎপিণ্ডটা অল্পক্ষণের জন্য থেমে গিয়েছিল।
এই যে অবিশ্বাস্য অকল্পনীয়, শিবপ্রসাদের ভ্রাতা রোগগ্রস্ত ভবানী প্রসাদ, যার ব্যাধি নিরাময়ের জন্য আমার যাওয়ার কথা ছিল, সেই মৃত্যুর পর আমার প্রাণ রক্ষার জন্য এসে দাঁড়িয়েছে, এও কি বিশ্বাস করা যায়? তবে চোখের সামনে যা দেখছি তা অগ্রাহ্য করি কিভাবে? বৃহৎ অজগরের মতো ভয় তখন আমাকে জড়িয়ে ফেলেছে, আমি আর ভালোভাবে শ্বাস নিতে পারছি না, বুকের ভেতরে হৃৎপিণ্ডটা জল ছাড়া মাছের মতো লাফাচ্ছে। আমাকে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভবানী প্রসাদের প্রেত উচ্চ কণ্ঠে হাসল, সে ধারালো হাসির শব্দ কতদূর পর্যন্ত গিয়েছিল আমি জানি না, তবে আমার বুকের হাড়গুলো কেঁপে উঠেছিল। এরপর ভবানী প্রসাদের চোখ দুটো দপ করে জ্বলে উঠতে দেখলাম, তারপর ঘোড়ার লাগাম টেনে ধরতেই ঘোড়া সামনের দুই পা তুলে চিৎকার করে উঠল, তারপর ভবানী প্রসাদ সহ ঘোড়া লাফিয়ে পড়ল জঙ্গলের ভিতরে। ধীরে ধীরে ভবানী প্রসাদের তীক্ষ্ণ হাসি আর ঘোড়ার পায়ের শব্দ জঙ্গলে মিশে যেতে থাকল।
ঘটনার বিভৎসতা বৈঠকখানার সকলকেই স্তব্ধ করে ফেলেছিল। গিরিগহিরাজ থামলে পণ্ডিত বিধুশেখর আচার্য বললেন,
বাপরে হিহি চাষ শোনালেন তা যে রুক্ষতার গল্পকে হার মানায় কবরে জমশাই, ভূতের দ্বারা প্রাণ রক্ষা এ কম কথা নয়, তার মানে তারাও ভালো কর্মে নিযুক্ত থাকে। আচ্ছা এরপর কি হল, মানে আপনি জঙ্গলে থেকে ফিরলেন কিভাবে?
ভবানী প্রসাদের ওই রূপ দেখে আমি তো চেতনা হারিয়ে ফেলেছিলাম, তবে আয়ুরেখার জোর ছিল বলেই বেঁচে ফিরতে পেরেছিলাম। সেই লোক যে আমাকে ভুলিয়ে ভালিয়ে নরবলির জন্য পুরোহিতের কাছে নিয়ে এসেছিল, সে অসংখ্য মিথ্যে কথা বললেও একটি কথা সত্য বলেছিল, ভরতপুরে জমিদার বাড়িতে সেদিন সত্যি সত্যি যাত্রার দল এসেছিল। গাঁয়ের লোকেরা সারা রাত যাত্রা দেখে ভোরবেলা জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার সময় আমাকে জ্ঞান শূন্য অবস্থায় পড়ে থাকতে দেখে, এরপর ওদের কল্যাণেই আমি নিজ গৃহে ফিরে আসতে পেরেছিলাম। তবে এ আমি বিশ্বাস করি, রাতের বেলা ভরতপুরে জঙ্গলে গেলে এখনো ভবানী প্রসাদের ভূতকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে দেখা যাবে, কারণ সেই এলাকা ভবানী ডাকাতের, সেখানে আর কারো শাসন চলে না।
গিরিগবিরাজের কথা ফুরলে পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
আসলে ভবানী প্রসাদ ভূত হলে কি হবে, মৃত্যুর পর সে তার কর্মফলের বিষয়ে চৈতন্য লাভ করতে পেরেছিল, ডাকাতি আর দেবী বিগ্রহ চুরির ফল যে ভালো হয়নি সে বুঝেছিল মৃত্যুর পর, পাপচারের কারণেই তার দলবল সহ সে মৃত্যুমুখে পতিত হয়, এতে উচিত শিক্ষাই হয়েছে তার, তাই প্রেত দশা থেকে মুক্তির জন্য সে এখন সুকর্মই করে যাবে।
আজ থেকে আপনার জন্য বৈঠকখানার আসর সর্বদা উন্মুক্ত রইল, আপনি যে এমন সুকথক এ তো আমাদের জানা ছিল না, আপনি রোগাক্রান্ত শরীরে চিকিৎসা তো করবেনই, তবে মাঝে মধ্যে কাহিনী শুনিয়ে আমাদের মনের চিকিৎসাটাও করে যাবেন, বৈঠকখানায় আপনাকে সুস্বাগতম। অবশ্য এর জন্য আপনার কোনরূপ পারিশ্রমিক?
আচমকা থামতে হল শশী মুখুজ্জেকে, বক্তব্য সম্পূর্ণ করতে পারলেন না, কারণ বৈঠকখানায় হুড়মুড় করে এসে প্রবেশ করেছে লেঠেল রঘু, ওর সর্বাঙ্গে ঘামের প্রলেপ, বিস্ফারিত চোখ মুখ, বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। শশী মুখুজ্জে ওকে কিছু বলবার আগেই রঘু হাউ হাউ করে কেঁদে শশী মুখুজ্জের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলে উঠল,
কর্তা কর্তা,
কর।
দৃশ্যটা বৈঠকখানায় উপস্থিত সকলকে বিস্মিত করে ফেলল। শশী মুখুজ্জে ব্যস্ত হয়ে লেঠেল রঘুকে লক্ষ্য করে বললেন,
কি হয়েছে রে রঘু, তোকে এরকম দেখাচ্ছে কেন?
রঘু মাথা তুলল বটে, তবে জমিদার মশাইয়ের দিকে তাকাতে পারল না।
আমার শক্ত ব্যবহার হয়েছে, একটু শুনে ছোট করতে শহর থেকে ফিরছিলেন, সঙ্গে লোক লস্কর ছিল, ভৈরবীর নদীর তীরে জঙ্গলটার কাছে।
অসমাপ্ত কথা শুনে জমিদার মশাইয়ের মুখের উপর আতঙ্ক ছড়িয়ে পড়ল। তিনি নড়ে চড়ে বসে বললেন,
জঙ্গলের কাছে কি হয়েছে বলবি তো?
রঘু দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে বলল,
ছোট কর্তাকে বাগে টেনে নিয়ে গেছে। লেটেনটা জঙ্গলে নেমেছে, তবে বিশ্বাস করুন কর্তা, বিশ্বাস করুন, ও বাঘ ছোট কর্তাকে কিচ্ছু করতে পারবে না কর্তা, নদী পার হয়ে পালকি ধরবার সময় আচমকাই জঙ্গল থেকে ছোট কর্তা ঘাড়ের ওপর লাফিয়ে পড়েছিল, মাথায় লাঠি বাড়িও খেয়েছে কর্তা, ঘাও লেগেছে তার। লেটেনটা বাঘকে ছাড়বে না কর্তা, ছোট কর্তা ঠিক ফিরে আসবে কর্তা, আমার বিশ্বাস, ছোট কর্তা ঠিক ফিরে আসবে। আপনি
রঘুর কথা শুনে ঘর্ষকঠু সকলেই হায় হায় করে উঠল। শশী মুখুজ্জের কানে আর কোনো কথা প্রবেশ করল না, তার দু চোখ অক্ষি কোটর থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসতে চাইল। শশী মুখুজ্জে ডান হাতে বুকের বাম দিক খামচে ধরে পালঙ্কে লুটিয়ে পড়লেন। শত ডাকাডাকি করেও আর মুখে রা কাটলেন না।
আজকের গল্প পাঠেছিলেন সায়ক আমান, শশী মুখুজ্জের ভূমিকায় আমি তমাল, অন্যান্য ভূমিকায় কৌশিক, অমিত, হ্যাপি, এনামুল, বর্ণিশা এবং নীল, শব্দগ্রহণে নীলাভ, আবহ নির্মাণে সায়ক। শুনছিলেন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জের কাহিনী পোড়ো মন্দিরের রাত। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।